খুব সকাল সকাল, ধরেন তখন সকাল বাজে 7টা কি 7:30, এমন সময় আমার ফোনে ফোন আসে আমার খুব ছোটবেলার এক বন্ধুর। তো সেই ফোনটার আমি আসলে নর্মালি যেটা হয় যে সকালবেলা আর্লি মর্নিং এ যখন কোনো মানুষের ফোন আসে তখন তারপর মধ্যে একটা টেনশন কাজ করে যে এত সকালে কি কারণে ফোন আসছে। তো আমি ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার সাথে সাথে আমার ফ্রেন্ডের কাছ থেকে মানে আমি ওর মানে কথা বলার ওয়ে শুনেই বুঝতে পারতেছিলাম যে সামথিং ইজ রং। অ্যান্ড যখন আমি ওকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে একটু নর্মালি কথা বল, তখন আসলে ও যেটা বলছে সেটা সামারি হচ্ছে এরকম যে আজকের মানে সারাটা রাত সে ঘুমাইতে পারে নাই, মানে গতকালকে ফুল নাইট সে জেগেছিল। রিজন হচ্ছে তার হঠাৎ করে 2:30 সময় মনে হয়েছে যে তার বাসার উপর তালা থেকে মানে একে মানুষকে মারলে যেরকম চিৎকার চেঁচামেচি হয় এরকম একটা আওয়াজ হচ্ছে, কেউ লাফালাফি করতেছে, অ্যান্ড এটা কন্টিনিউয়াস সে বলতেছে যে এরকম অবস্থা যে আমি কি পুলিশে ফোন দিব না কি করব। হঠাৎ করে ওর মাথায় আসছে যে তার উপরের ফ্লোর তো ফাঁকা থাকে, তাহলে ওই ফ্লোরে কে আসবে, কারণ তার উপরে যে ফ্লোরটা সেটা টুলেট দেয়া আছে 6 মাস ধরে, ওই বাসায় কোনো নাই, ও থাকে 3rd ফ্লোরে আর এটা হচ্ছে 4th ফ্লোরে। এবং হঠাৎ করে এরকম চিল্লাচিল্লি চেঁচামেচি এর মাঝখানে যখন ওর মানে নিজের মাথার মধ্যে আসছে যে উপরের ফ্লোরে কি, তখন ওর ভয়টা আরো বেশি বেড়ে গেছে। এবং এই ভয় থেকে সে সারা রাত ঘুমাইতে পারেনি, অলমোস্ট ফজরের নামাজ পর্যন্ত এরকমই ছিল। এবং সাডেনলি গতকালকে সে তার বাসায় একলা ছিল, তার ওয়াইফ গেছে হচ্ছে দেশের বাড়িতে, তো যার কারণে সে বাসায় একা। এবং এই একলা থাকা অবস্থায় এরকম একটা সিচুয়েশন যখন পার করছে, ও কোনো মতে যখন মানে সকালে উঠছে, উঠে ওর কেন জানে মনে হয়েছে আমার সাথে ওটা শেয়ার করবে। অ্যান্ড রিজনটা হচ্ছে যেহেতু এই শোটা আমি করি, এর নাম হচ্ছে ভূত স্টুডিও, আর আপনারা শুনেন জাগো এফএম 94.4, এরকম ভূত ঘটনাগুলো আমার ফ্রেন্ডও শুনে থাকে, বাট ও লাইফে কোনোদিন এরকম ফেস করবে এটা কখনো কল্পনাই করে নাই। সো দিস ইজ আ ঘটনা আসলে যে আমাদের লাইফে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা নাই। এবং একজন 30+ মানুষ যখন রাত বিরাতে হুট করে ভয় পায় ঢাকা শহরের মতো কোনো এক সিটিতে যে তার উপরের ফ্লোরে কিছু একটা ঘটনা ঘটতেছে যেটা আসলে নর্মাল না, মানে ধরেন আপনি একজনের মারতেছে তাহলে তো ওই বাসায় মানুষ থাকতে হবে, একটা ঘটনা ঘটতেছে ওই বাসায় মানুষ থাকতে হবে, কিন্তু আমি জানি যে উপরের ফ্লোরটা ফাঁকা আজকে 6 মাস ধরে, এবং সকালবেলা সে আবার খোঁজও নিছে তালা দেয়া এবং 6 মাস ধরে কেউ থাকে না ওই বাসায়, তাহলে সারা রাত উপরের ফ্লোরে লাফালাফি গিয়ে করলো। এবং তখন ও ফার্স্ট কলটা আমাকে দেওয়ার একটাই রিজন, এই শোটা যেহেতু আমি দীর্ঘদিন করছি। সো আপনারা শুনছেন জাগো এফএম 94.4, সেখানে ভূত স্টুডিও হচ্ছে আর জি উদয়ের সাথে, এবং এরকম ঘটনাগুলোই কিন্তু আমরা শুনে থাকি আমাদের এই আয়োজনে। আজকে যারা প্রথমবারের মতো এই অনুষ্ঠানটা টিউন করে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা এর আগে থেকে আমার অনুষ্ঠানটা শোনেন বা ফেসবুকে দেখেন তাদের সবাইকে বলবো আজকে আরো নতুন নতুন কিছু স্টোরি আমি আপনাদেরকে শোনাবো, যে স্টোরিগুলো আমি মূলত শোনাবো না, শোনাবে আমাদের বন্ধুরা যারা আপনাদের মতোই গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিল এবং আজকে এখানে এসেছে। রেজিস্ট্রেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর ভূত স্টুডিও, বিকজ দিন শেষে আসলে যদি রেজিস্ট্রেশন না হয় আমরা নতুন নতুন গল্প বা স্টোরি টেলার আমরা কোথায় পাবো, তাই না? কারণ আপনারা জানেন যে ভূত স্টুডিও এমন একটা শো, এখানে কিন্তু নির্দিষ্ট কোন টিম মেম্বার থাকে না, এখানে লিসনারদের উপর ডিপেন্ড করে এই শোটা তৈরি করা হয়। যতদিন জাগো এফএম এর শ্রোতারা ঘটনা বলবে ততদিন ভূত স্টুডিও চলবে, যতদিন জাগো এফএম এর শ্রোতারা ভৌতিক গল্প বলতে রেডিওতে আসবে ততদিন পর্যন্ত ভূত স্টুডিও চলবে। যেদিন থেকে আমরা দেখব যে ভূত স্টুডিওতে রেজিস্ট্রেশন হয় নাই, কেউ গল্প বলতে চায় না, তারপরের দিন শাটডাউন করে দিব, সুইচটা অফ করে দিব, পরের দিন অন্য শো এখানে রিপ্লেস হয়ে যাবে, এটাই হচ্ছে ঘটনা। তো রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমি আবারও বলছি, যে কোনো বয়সের, ধরেন আপনি মাদ্রাসায় পড়েন কিংবা আপনি মাদ্রাসার একজন টিচার, হতে পারে আপনি কলেজে পড়েন কিংবা আপনি কলেজের টিচার, হতে পারে আপনি ইউনিভার্সিটিতে পড়েন কিংবা পড়ান, হতে পারে আপনি একজন পেশাজীবী মানুষ, হতে পারে আপনি ড্রাইভিং করেন, হতে পারে আপনি একটা মেডিকেল হসপিটালে অনেকদিন ধরে জব করছেন, আপনি নার্সিং পেশার সাথে যুক্ত আছেন, হতে পারে আপনি একজন ডক্টর, আবার হতে পারেন আপনি একজন চিকিৎসক, হতে পারেন আপনি একজন লয়ার, হইতেই পারেন আপনি একজন হাউসওয়াইফ, হতে পারেন আপনি আমার চাইতে বয়সে অনেক ছোট, আমার সমবয়সী, কিংবা আমার চাইতে বড়, আমার দাদুর বয়সী, আমি আপনাকেও খুঁজি। ইয়েস, এই অনুষ্ঠানটা সব বয়সী মানুষের জন্য, সবার জন্য আমরা উন্মুক্ত রেখেছি। প্রত্যেক বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানটা হয়, ঠিক 10টা বাজার পরপর আমরা হাজির হয়ে যাই এই অনুষ্ঠানে কিছু ফুতুরে গল্প নিয়ে কথা বলতে। এখন ঘটনা হচ্ছে 2024 সাল চলতেছে, এই সময় এসে এগুলো কেউ বিলিভ নাও করতে পারে, মানে এটা তো স্বাভাবিক, আমার ফ্রেন্ডের মতো সবাই যে ভীতু হবে তা তো না। এখন আমার ফ্রেন্ডের মনে হয়েছে যে না, রাত 2:30 থেকে এই ফজরের নামাজ পর্যন্ত যা ঘটনা ঘটছে তো স্বাভাবিক না। আপনার মনে হইতে পারে এটা হাজার রকমের ব্যাখ্যা আছে, আপনি ডিফারেন্ট টাইপের মানুষ, কিন্তু আমাদের মতো যারা আসলে আতঙ্কিত হই কিংবা একটু ভীত হই কিংবা ভাবি যে আমাদের ধর্ম, আমরা যারা মুসলমান আমাদের ধর্মে কিন্তু আমরা জানি যে আমাদের সৃষ্টি আল্লাহ তাআলা দুটো সৃষ্টি আছে, একটা হচ্ছে আমরা মানুষ আর একটা হচ্ছে জিন। সো এই জিনদেরকে আমরা আসলে খালি চোখে দেখতে পাই না, এটা নিয়ে বিভিন্ন ধর্মে কিন্তু বিভিন্ন রকমের এরকম বিষয় রয়েছে যেগুলো হয়তো আমরা এই শোতে তুলে ধরি না, বাট ট্রাস্ট মি এমন অনেক কিছু আমাদের পৃথিবীতে আছে যেগুলো আমি আপনি খালি চোখে দেখি না বা দেখতে চাই না কিন্তু বিলিভ করি। মানে আপনি আমার কথাটা আই হোপ যদি বুঝতে পারেন, আমরা আমাদের ধর্মের যে ব্যাপারটা এই জায়গাটাও যদি চিন্তা করেন যে আমি কিন্তু বিলিভ করি মনে প্রাণে, তাই না? আপনি কি দেখেন কিছু? দেখেন না, কিন্তু আপনি কিন্তু অন্তর থেকে বিশ্বাস করেন। তার মানে পৃথিবীতে অনেক কিছু আছে এরকম যেগুলো আপনি দেখেন না কিন্তু মনে প্রাণে বিলিভ করেন। এখন ভূত বা ভৌতিক এই ব্যাপারগুলোর একটা নামকরণ দেওয়া হয়েছে। ভূত বলে আসলে কিছু নাই, এটার অন্য একটা নাম থাকতে পারে। হ্যাঁ, ঘোস্ট ওটা ইংরেজিতে বলে। তো এরকম আপনি আমরা যে বলি অশরীরী আত্মা, তো বিষয়গুলোকে আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়। দিন শেষে ঘটনা হচ্ছে একটাই, যে আমরা যা কিছু দেখতে পাই না এই বিষয়গুলো আমাদের চারপাশে যা যা ঘটায় সেটা যারা যারা অনুভব করে তারা এসে এর সাথে বলে। এখন ঘটনাক্রমে আপনি আজকে সেটা দেখতেছেন, আপনার মনে হলো যে আমি তো নিজে আসলে ফেস করি নাই, কিন্তু আমার বাবা বা আমার মা আমার সাথে এরকম বেশ কিছু ঘটনা শেয়ার করছিল যেগুলো আসলে একটু ভুতুড়ে, যেগুলো আসলে শুনলে আমার নিজেরই ভয় লাগে। তো ওরকম যদি দুইয়ের অধিক মানে মিনিমাম তিনটা চারটা বা পাঁচটা ঘটনা আপনার কাছে থেকে থাকে যেগুলো আপনার নিজের সাথে ঘটেছে অথবা আপনি কালেক্ট করেছেন, এইরকম ঘটনার সংখ্যা যদি তিন থেকে পাঁচটার মধ্যে হয় তাহলে এখনই নিজের মোবাইলের রিসেপশনে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS, স্পেস দিয়ে লিখবেন নিজের নাম, স্পেস নিজের লোকেশন, একটা স্পেস দিয়ে অবশ্যই নিজের প্রফেশনটা টাইপ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখবেন, পাঠাবেন আমাকে 26969 নাম্বারে। কি হবে পরবর্তীতে, আমাদের যে টিম মেম্বাররা রয়েছে যারা ভৌতিক গল্পগুলো ফোন করে শুনে, তারা আপনাদের ওই নাম্বারগুলো দেখে দেখে ফোন করবে। এখন অবশ্যই নিজের নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবেন, অনেকে কি করেন বাবা মায়ের নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেন, আমরা পরবর্তীতে আপনাকে খুঁজে পাই না, আপনার বাবা হয়তো জানেই না যে তার ছেলে বা মেয়ে আসলে এরকম একটা শোতে যেতে চায়, হয়তো আপনি জানান নাই এই কারণে জানে না। তো যদি অন্য কারো মোবাইল থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাকে আগে ইনফর্ম করবেন যে আমি কিন্তু তোমার মোবাইল থেকে জাগো এফএম একটা রেজিস্ট্রেশন করেছি, উমুক শোতে আমি যেতে চাই। তো আমরা তাহলে কি হবে, আপনাকে রিচ করতে পারবো, আপনার গল্পটা প্রথমে ফোনে শুনবো, ওটা যদি প্রচারযোগ্য হয় আগামী বৃহস্পতিবার এই হট সিটে আপনি থাকবেন। এই অনুষ্ঠানটা এই মুহূর্তে কোথায় কোথায় শোনা যাচ্ছে? ঢাকায় এবং কুমিল্লায় এবং এর আশেপাশে, ধরেন নরসিংদী, নারায়ণগঞ্জ, আড়াইহাজার, গাজীপুর, সাভার, এই সমস্ত জায়গাগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন। একেবারে রেডিওতে আপনি 94.4 ফ্রিকোয়েন্সিতে শোনা যাচ্ছে। আমি জানি এই মুহূর্তে অনেক মুদির দোকানে আমার অনুষ্ঠানটা শুনতেছেন, অনেক এটিএম বুথে চাচারা আমার অনুষ্ঠানটা শুনতেছেন, ওই কারো কারো বাড়ির কেয়ারটেকার ভাইয়েরা এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনছেন, অনেক মাদ্রাসার বন্ধুরা একটা ছোট্ট ফোনের মধ্যে 94.4 ফ্রিকোয়েন্সি করে সবাই মিলে শুনতেছেন। কুমিল্লাতে প্রচুর মানুষ স্পিকার লাগায় এই অনুষ্ঠানটা শুনতেছেন, আমি সেটাও জানি। আমি জানি এই অনুষ্ঠানটা আমাদের অনেক ফ্যাক্টরিতে চলতেছে, এই মুহূর্তে আমাদের ফ্যাক্টরির যে ভাইগুলো আছেন তারা কষ্ট করতেছেন, কাজ করতেছেন, করতে করতে আমাদের এই ভৌতিক অনুষ্ঠান শুনতেছেন। আপনারাও জানাবেন আমাদেরকে, জানাতে হলে কি করতে হবে, একটা এসএমএস করতে হবে, নাহলে আমি জানবো না যে আপনি যে শুনছেন। JFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন আমাকে 26969 নাম্বারে। এই ক্ষেত্রে কিন্তু RBS লিখবেন না, লিখবেন কি JFM স্পেস আপনার নাম লিখবেন, লোকেশন দরকার নাই, আপনার কেমন লাগতেছে শোটা শুনে, কোন গল্পটা ভালো লাগছে লিখে আমাকে ওই একই নাম্বার 26969 এ পাঠিয়ে দিবেন। যারা আরেকটু আপগ্রেডেড, ধরেন আপনার কাছে একটা আগে বাটন ফোন ছিল এখন স্মার্টফোন চলে আসছে, তো আপনি কি করতে পারেন, আপনি আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/jagofm, এটা JagoFM এর ভেরিফাইড পেজ। এই পেজে মূলত অনুষ্ঠানটা লাইভ হয়। একই সঙ্গে যেহেতু আমি অনুষ্ঠানটা হোস্ট করতেছি, আমার যে একটা পেজ আছে www.facebook.com/rjudoy, সেখানে অনুষ্ঠানটা ব্রডকাস্ট হচ্ছে, সেখানে আপনারা অনেকে দেখতেছেন, যারা যেখান থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন ব্যাস। তাইলে কিন্তু কি হচ্ছে, আপনি যখন শেয়ার করতেছেন তখন আপনার একটা ফ্রেন্ডের সামনে এই অনুষ্ঠানটা যাচ্ছে। আলটিমেটলি বাংলাদেশের প্রাইভেট রেডিও স্টেশনগুলো, FM রেডিও স্টেশনগুলো একটু একটু করে আগাচ্ছে। আর FM রেডিওর কথা আমি বারবার এই কারণেই বলি যে দিন শেষে দ্রব্যমূল্যে সবকিছুর দাম বেড়ে গেছে। আপনি এখন ইন্টারনেটের ডাটা কিন্তু কিনতে গেলে মনে হয় না যে একটু টাকা খরচ হয়ে যাচ্ছে? তো এই জায়গায় এই FM রেডিও হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, আপনার মোবাইলে একটা বিল্ট ইন FM রেডিও দেওয়া আছে, আপনি ফ্রিতে শুনতে পারতেছেন। জিনিসপত্রের দাম বেড়ে যায় কোনো সমস্যা নেই, FM রেডিও আপনি ফ্রিতেই শুনবেন, এবং সেই শোনার ব্যবস্থা আমরা যতদিন আসি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে ফ্রিতেই শোনাইতে। এখন আপনাকে তো শুনতে হবে, শুনে তো সাউন্ড তৈরি করতে হবে, বলতে হবে যে বাংলাদেশের রেডিও কিন্তু চলে এবং FM রেডিওতে এরকম এরকম শো হয়, এবং আমি জানি আপনারা বলেন বলেই এই অনুষ্ঠানটা সামনের দিকে আগায় যাচ্ছে, রাইট? আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, YouTube/JagoFM, সেই চ্যানেলটাতেও অনুষ্ঠানটা ব্রডকাস্ট হচ্ছে। ইউটিউবে যারা এখন সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করে ফেললেন, তাহলে কি হলো, আমাদের ইউটিউব চ্যানেলে সারা বছর নানা রকমের কন্টেন্ট আমরা আপলোড করি, সেগুলো আপনি দেখতে পারতেন। তো এই হচ্ছে বিষয় আশয়। এখন আমি আমাদের এই এপিসোডে যে প্রথম গেস্ট তার সাথে পরিচিত হব, ইনি গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন, আজকে আমরা পরিচিত হবো এবং তার কাছ থেকে ঘটনাগুলো শুনবো। চলেন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার ভাই?
আমার নাম আরিফ শিকদার।
আরিফ ভাই কোথেকে আসছেন?
মগবাজার মধ্যবাগ থেকে এসেছি।
মগবাজার থেকে আসছেন, কি করেন আপনি?
আমি বিজনেস করি, আমার গাড়ির বিজনেস আছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে আরিফ ভাই আছেন আমাদের সাথে, মগবাজার থেকে আসছেন, তিনি তার জীবনের ভৌতিক ঘটনা বলবেন। বলানোর আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, প্রাণ পটাটা এটা নিয়ে কিন্তু অনেক রকমের কনফিউশন আছে। এটা আমাদের অফিসেও আমরা মাঝে মধ্যে আমাদের কলিগদের সাথে এরকম কথাবার্তা হয়, কেউ বলে এটা চিপস, কেউ বলে বিস্কিট। পরে আমি যেটা বাইর করছি সেটা হচ্ছে যে এটা ক্রিসপিনেস এর কারণে এটা মাঝে মধ্যে চিপস মনে হবে আপনার কাছে, বাট এটা বাইট দেওয়ার পরে বুঝবেন যে না এটা আসলে বিস্কিট। এই জন্য কনফিউশনটা ক্রিয়েট হয়। আপনারা যারা খাইছেন একটু আমাকে এসএমএস করবেন, যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করে দেখবেন এবং খেয়ে বুঝে নেবেন এটা চিপস না বিস্কিট। সো আমরা এখন চলে আসি, আপনার নামটা আরেকবার বলবেন?
আমার নাম আরিফ শিকদার।
আরিফ ভাই একদম প্রথম ঘটনাটা শুনি, বলেন।
প্রথম ঘটনাটা এটা আমার এলাকায় আমার সাথে ঘটছে। তো এটা হচ্ছে গত 8-10 বছর যাবৎ আমার এটা ঘটে আসতেছে। এটার উৎপত্তিটা হচ্ছে আমি একদিন ফজরের নামাজ পড়তে যাব। ফজরের নামাজ পড়তে আজানের ঠিক 5-7 মিনিট আগে আমি বাসা থেকে বের হয়ে যাই মসজিদের উদ্দেশ্যে। তো আর কি প্রথম গুলি, সেকেন্ড গুলি, তিন নম্বর গুলিতে হচ্ছে আর কি আমাদের মসজিদ। প্রথম গুলি পার হয়ে সেকেন্ড গুলিতে যাই। সেকেন্ড গুলিতে যাওয়ার সময় দেখি একটা মানে মেঘের মতো গাঢ় সাদা ধোঁয়া, 15-20 হাত ডিফারেন্স, ধোঁয়াটা আমার দিকে মানে আমার দিকে আসতেছিল। আসার পর আমাকে দেখে সে ডান পাশের একটা একটা চিপা গুলি ছিল, গুলিতে সে ঢুকে গেল। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে জিনিসটা কি ছিল এটা। তখন আমি আগাইতেছিলাম তখন ডান পাশের গুলিতে তাকাইলাম। তাকানোর সময় দেখি যে ওই ধোঁয়াটা, ওইখানে ধোঁয়া নাই, ওইখানে 1.5-2 হাত একটা বাচ্চা ছেলে স্পাইডারম্যানের যেমন দেয়ালে টপকায় থাকে বা ঝুলা থাকে বা টিকটিকি যেমন ঝুলা থাকে বা অনেকটা ব্যাঙের মতো আর কি, সে ওইখানে দেয়ালে আর কি এরকম 2 হাত 2 পা দিয়ে ঝুলেছিল। তার আয়তন হচ্ছে 1.5-2 হাতের মতন হবে। সে দেয়ালের ভিতরে ঝুলেছিল, কালো একটা শ্যাডো। তো আর কি সে ছিল খুব শুকনো আর কি। তো আমি নামাজ পড়ে বাসায় চলে আসি। চলে আসার পরে পরের দিন হচ্ছে আমি রাত্রেবেলা ঘুমাবো, 1:10-15-এর ভিতরে প্রায় এরকম ঘটনা ঘটতো যে আমার বাসা হচ্ছে তিনতলার পাশে হচ্ছে ছাদ, বিশাল বড় ছাদের রডগুলো নড়তেছে, চার কোনায় চার তিনতলা কমপ্লিট, তারপর হয়তো বা তারা পরে আবার পরে করবে, কিন্তু চারপাশে যে রডগুলো হচ্ছে কাঁপতেছে, নড়তেছে রডগুলা। তখন এটা আমার খুব ভয় লাগতো আর কি, তো আমি কারোর সাথে শেয়ার করতাম না। তারপর হঠাৎ করে 3:30 বা 3:20-25 দিকে আমার ঘুম ভেঙে যেত। পাশে ছিল আমার জানলার পাশে ছিল ছাদ, তো ছাদের ওইখানে রেলিং ছিল। আমার কেন যেন মনে হইতো ওই রেলিং এর ওইখানে কেউ বৈশা আমার দিকে তাকায় রয়েছে আর কি, কেউ আমাকে দেখতেছে এরকম মনে হইতো। মানে রেলিং থেকে আমার শোয়ার বেড হচ্ছে 7-8 হাত ডিফারেন্স, তো এরকম হচ্ছে মনে হইতো কেউ আমার দিকে তাকায় রয়েছে। বা ধরেন আমার সামনে দিয়ে যদি কেউ যদি দৌড়া যায় আমি তো অনুভব করতে পারবো যে আমার সামনে দিয়ে কেউ দৌড়া যেতেছে, কিন্তু দেখা যেতেছে না। তো এরকম আমি অনুভব করতে পারতাম যে কেউ আমার দিকে তাকায় আছে। তো আর কি এরকম হচ্ছে। এরপরে আমি হচ্ছে তার কিছুদিন আগে সওবরাত গেল। সওবরাতের সময় আমি মসজিদে নামাজ পড়লাম, মসজিদের পাশে ছিল হাতি ঝিল। তো আমার এক ছোট ভাইরে নিয়ে আমি 2:20-30 হবে, তখন হচ্ছে হাতি ঝিলে একটু মানে নামাজ পড়ে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তো হাতি ঝিলে একটু বসার জন্য ওইখানে বের হইলাম। তো ওইখানে আমি আর কি আমার খুব প্রসাব ধরে, তখন ওখানে প্রসাব করা আমার ছোট ভাইয়ের আমি প্রসাব করার জন্য এক জায়গায় বসছি আমরা। ওখানে একটা রেলিং ছিল, রেলিং এর ভিতরে কে যেন মনে হলো একটা রড দিয়ে, বড় একটা রড দিয়ে বা বড় 8-10 কেজি একটা আপনার ইট দিয়ে কেউ রেলিং এর ভিতরে জোরে হাতে ঝিলে রেলিং এর ভিতরে দাম করে জোরে বাড়ি মারলো। তো আমার ছোট ভাই তো দৌড়ে আসছে যে ভাই এটা কিসের আওয়াজ হইলো। তখন আমি তো বুঝতে পারছি যে এটা ওই ওই ঘটনার কোনো একটা কিছু হবে, এই জন্য আমি তার আর কি বুঝাইতেছিলাম যে ভয় পাইস না, এটা হয়তো বা কেউ ইট মারছে বড়। কিন্তু আওয়াজটা এরকম বিকট হয়ে যাচ্ছে, মনে হইতেছে যে কোনো থার্মোমিটার ব্লাস্ট হলে যেমন জোর আওয়াজ হয় এরকম আওয়াজ। তো ওরা আমি বললাম যে এটা মনে হয় কেউ ইট মারছে। কয় ভাই এখানে ইট মারলে তো কোনো মানুষ থাকা লাগবে, এখানে তো আপনি আমি সারা কেউ নাই। তখন বলো আচ্ছা চল জায়গা। তখন আমরা মসজিদে চলে আসছি। তো এরকম কন্টিনিউ একটা না একটা ঘটনা ঘটে আসতেছে। যেমন এরপরে আমার এক ফ্রেন্ডের নিয়ে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়ি যাই বরিশাল নাইম। আর শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওইখানে হচ্ছে ও হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ওদের শ্বশুর বাড়িতে হচ্ছে নতুন বাড়ি হয়। নতুন বাড়ি হওয়ার পরে ওই নতুন বাড়ির ওইখানে ওদের বাসায় ঢুকতে গেলে ওইখানে দুই পাশে হচ্ছে একটু জঙ্গল টাইপের আর কি। ওইখানে সন্ধ্যার পরে মানুষজন যাই না কেবল বলে। তো আমরা খাওয়া দাওয়া করে আর কি ওইখান থেকে বাজারের উদ্দেশ্যে একটু যাবো চা খাইতে। তো ও আর কি অনেক রিকোয়েস্ট করতেছিল চল আমরা একা একা যেতে ভয় লাগতেছিল। পরে আমি আমার আর দুটা ফ্রেন্ড মিলে আমরা যেতেছিলাম। তো ও আর কি এখানে তখন বলা বলি করতেছিল যে এখানে যদি এরকম ভয়ানক কিছু ঘটে যায় আমরা এখান থেকে তো ব্যাক করবো, যা যেতে তো সময় লাগবে। তো এরকম আমরা ওইখানে বাজারে চাটাকে আসবো, আশা করে ব্যাক করার সময় শহরের মাঝপথ থেকে ও হুট করে কান্নাকাটি করতেছে। আমার ওই ফ্রেন্ড হচ্ছে কান্নাকাটি করতেছে, যে আমার খুব ভয় লাগতেছে, ই লাগতেছে, কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে ও যখন বাসায় আসে, বাসায় আসার পরে একদম বাচ্চা ছেলের মতো হাওমা করে কাঁদতেছে, মানে দুই আড়াই বছর তিন বছর ছেলের মতো হাওমা করে কাঁদতেছে। সে তার কান্না কিছু যদি থামানো যাইতেছে না, সে হচ্ছে বললো যে আমার খুব ভয় লাগতেছে, আমি আসার সময় একটা, ও আমাদের তখন কিছু বলে নাই, ও বলে বলতেছে যে আমি আসার সময় দেখলাম যে একটা ছেলে আমার সাইডে দা দুর্দা চলে গেল গা। বললাম যে কতটুকু হইতে পারে, দুই হাজার মতন হবে, একটা ছেলে বয়দার দৌড় চলে গেল, আমি ভয় বলি নাই তোদের আগে, সামনে সামনে আমি আগে চলে আসছি, ভয় বললে তোরা ভয় পাবি। তো তখন বিষয়টা কিন্তু আমি বুঝতে পারছি যে ওইটার কিছু একটা হবে, কিন্তু আমি ওদের কাছে শেয়ার করি নাই। তখন সে খুব কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, যা ভয় আর কি, কান্নাকাটি করতেছে, সে চোখ বন্ধ করলে আর কি ওটা দেখে যে তার সামনে দা চলে যেতেছে। তখন হচ্ছে সে ওই পাশে মাদ্রাসা ছিল, হুজুরের পানি পুনি পরে তো তারা মোটামুটি সুস্থ করছে। এরপর হচ্ছে আমি হচ্ছে গ্রামে যাই, গ্রামে যাওয়ার পরে আমার চাচাতো ভাই হচ্ছে, ওই চাচাতো ভাইয়ের বয়স হবে তিন বছর কি সাড়ে তিন বছর, সে হচ্ছে তো সন্ধ্যার সময় ইলিশ মাছ ভাসতেছিল, তো আর কি ইলিশ মাছ খাইতেছিলাম, আমরা সবাই ইলিশ মাছ খাইতেছিলাম, তো চাচাতো ভাইয়ের একটা ইলিশ মাছ দিছিলাম। সেই ইলিশ মাছ খাইতে খাইতে উঠানের কোনায় আমাদের ওইখানে বসার মতো ব্যবস্থা আছে, গাছ টাছ আছে, তো ওইখানে চলে যায় সে ইলিশ মাছ একটা পিস খাইতে খাইতে ওইখানে চলে যায়। একটু পরে আবার আসে সে পাঁচ মিনিট পরে, বলতেছে যে ভাই আমার আর একটা ইলিশ মাছ দাও। তখন আমরা মূলত তার আরেকটা ইলিশ মাছ দিলাম, সে ওটা খাইতেছে। তিন মিনিট পরে আবার আসছে যে ভাই আমার আরেকটা আরেকটা মাছ দাও। এরকম দুইবার আরো তিনবার আসছে, আসার পরে আমাদের সন্দেহ হইলো কি এরকম করতেছে কেন, আইসা খালি ইলিশ মাছ খাইতেছে, আর ও তো ইলিশ মাছ এত খায় না। তখন এটা আর কি আমার দাদার সন্দেহ হয় যে ওরে হয়তো বা কিছু একটা ধরছে। তখন আর কি তখন বলছে যে ঠিক আছে তোমার দিদাসি তুমি এখানে বসো। তখন তাড়াতাড়ি হুজুর ডাকায় তারা মোটামুটি সুস্থ করছে। তো এরকম প্রতিদিন কন্টিনিউ একটা না একটা ঘটনা ঘটে যেতেছে। আবার হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে, তার দুদিন পরে আমার ছোট ভাই গ্রামে গেছি, আমরা গ্রামে, তখন আমার ছোট ভাই হচ্ছে তো একদম ছোট, তখন হচ্ছে বাথরুম করতেছিল আর কি গ্রাম দেশে, তো দেখা গেছে উঠানের কোনা টোনা গাছের নিচে বাথরুম করে। তো দুপুর টাইম ছিল, তখন সে হচ্ছে বাথরুম করতেছিল, সে হচ্ছে আমার মা হচ্ছে দুপুরে রান্না করেছে ঘরে যাবে, আর হঠাৎ দম করে জোরে একটা দমকা বাতাস আসলো, বাতাস আসে দেখি করছে আমার ছোট ভাই পায়খানা করতেছিল, এখান থেকে দশ হাত দূরে তার পায়খানা চলে গেল এরকম আর কি। তখন সে হঠাৎ অসুস্থ হয়ে গেল গা, তার এরকম মজা টোজা দেখা ঠিক করছে। আবার আমার একটা ফ্রেন্ড আছে আহমেদ শাকিল, ওরে আমরা আদর করে কালা নাইম বলে ডাকি, তো ও হচ্ছে ওর বাড়ি হচ্ছে সাভার, যেমন ও হচ্ছে এক দেড় বছর পর ওরা সাভারে ওখানে যায় পিকনিক করার জন্য। ওই বাড়িটা পরিত্যক্ত বাড়ি, মানে ওরকম কেউ থাকে না, তালামারা থাকে, আমরা এক বছর পর পর যাই ওখানে মুরগি টুগি পুরা পিকনিক করার জন্য। তো ওইখানে এরকম ওদের সাথে যাই, যাওয়ার পরে ওর মেয়ের হচ্ছে বয়স হচ্ছে তিন বছর থেকে সাড়ে তিন বছর চার বছর, তখন তো ওর মেয়ে হচ্ছে আমরা ভিতরে ছিলাম, ওর মেয়ে হচ্ছে এই গেটের বাইরে, ওদের ওখানে অনেকটা ঝোপঝাড়ের মতো জঙ্গলের টাইপের আর কি, মানুষজন ওইরকম নাই বললেই চলে। তো আর কি ওইখানে হচ্ছে ওর মেয়ে হচ্ছে খেলা করতেছিল দুপুরের দিকে, তো ওর মেয়ে আর কি খুব কান্নাকাটি করতেছিল, খুব কান্নাকাটি করতেছিল। তো ওর মেয়ের কান্না কোনো রকমে আমরা থামাইতেই পারি না, একদম দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পার হয়ে রাত দশটা পর্যন্ত কান্নাকাটি করতেছিল। আর তখন যে আসবো ওইখান থেকে গাড়ি মানে ওইখান থেকে মেন রোড যাইতে হলো, মেন রোড থেকে গাড়ি ফোন করে আনা লাগে আর কি। তো আমরা ওই দিন মোটামুটি আর কি দশটা এগারো পর্যন্ত কান্নাকাটি করার পরে থামছে, থামার পরে আমরা ওরে নিয়ে পরের দিন ভোরেই ঢাকা চলে আসি। তখন সে তারা বললাম যে আম্মু তুমি কত কান্নাকাটি করতেছিল কেন, পরে ও বললো যে যে চাচু আমার আমি তো তখন দুপুরের দিকে ওখানে খেলতেছিলাম, একটা দুই আড়াই আমার সমান একটা ছেলে পুরা অলঙ্গ পুরা ল্যাংটা একটা ছেলে আসে আমাকে বলে যে চলো আমরা খেলি। তখন আমি বলছি যে না তোমার সাথে খেলবো না, তুমি পচা, তুমি তো কাপড় চুপড় পরে নাই। তখন এটা বলছি কিন্তু ছেলেটা দৌড় দিয়ে আমার সামনে দা চলে গেল গা। তখন আমার একটু ভয় লাগছে আর কি, আমার ওই বাঁচতে বলতেছে তখন আমার একটু ভয় লাগছে। তখন আমি বাসায় ভিতর ঢুকে গেছি, ভিতর ঢোকার পরে আমি আবার উকি দিলাম বাইরে যে ওই ছেলেটা কি আসে নাকি ওইখানে। তখন দেখলাম যে ওই ছেলেটা ওই আমাদের গেটের সামনে থেকে দৌড় দেওয়া নাকি আপনার তাল গাছ ছিল একটা পাশে, তাল গাছ রুটো চুই লাগেছে। তখন ওই ওই তাল গাছ থেকে নাকি আমার ওই ভাস্তিরে ডাকতেছিল যে আসো আমরা খেলি, তুমি উপরে আসো। তখন এইটা ভয় পায় সে ভিতর ঢুকে গেছিল, তখন আর কি কাঁদতাছিল আর কি। তো এরকম একটার পর একটা ঘটনা ঘটতেছিল আর কি। পরে আবার আমার ওই ফ্রেন্ডে নিয়ে আমি দেখা গেছে তার দুই বছর পরে গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার ফ্রেন্ড আবার একটু ভীতু টাইপের ছিল, সে আর কি রাত্রেবেলা আট দশটা আটটা দশটা বাজে ওয়াশরুমে যাইতে তার ভয় লাগতো আর কি। তো তাদের ওয়াশরুমের পিছিয়ে ছিল তাদের পুকুর ছিল, তো ওই পুকুরে এরকম নানা রকমের ঘটনা ঘটতো আর কি। তো ওরে নিয়ে আর কি ও আমার আর কি আমি আসবো না ঘুমন্ত ছিলাম, জোর জবরদস্তি করে সে আমার নিয়ে আসে যে চলো আমার তো ভয় লাগে। তখন সে ওয়াশরুমে গেছিল, আমি ওয়াশরুমের বাইরে দাঁড়াইছিলাম। তখন আমরা দুজনে শুনতে ছিলাম যে একটা বাচ্চা কান্না করতেছিল, একটা বাচ্চা কান্না করতেছিল, ও তো মানে ওয়াশরুম ওয়াশরুম রাখাই আমার কাছে চলেছিল, তুমি কিছু শুনতেছো? আমি বলি হ্যাঁ শুনতেছি। দৌড়দৌড়ে নিয়ে আবার বাসায় ঢুকে গেলাম আর কি। এরকম 8-10 বছর ধরে কন্টিনিউ আমার সাথে ঘটে আসতেছেই। তো আমি একটা হুজুরে বলতে, আমাদের এখানে একটা হুজুর ছিল খুব ভালো নাম করা, তারা বলতেছিলাম যে শেয়ার করছিলাম তার সাথে, হুজুর আমার সাথে এরকম মানে আমার কোনো ক্ষতি করে না, কিন্তু আমার সাথে এরকম আমার আশেপাশে যারা ছিল তাদের কন্টিনিউ কিছু না কিছু ঘটতে আসি, কিন্তু তাদেরও মেজর কোনো ক্ষতি করে নাই এখন পর্যন্ত। পরে সে আমার বলছিল যে এটা তুমি যেটা দেখছো এটা ভালো একটা জিন, তো এটা তোমার ক্ষতি করবে না, এটা আসে যদি সমস্যা করে তা আমাকে বললো আর কি। তো এরকম এখন পর্যন্ত আমার সাথে 8-10 বছর যাবার কন্টিনিউ ঘটে আসতেছিল, আসতেছে এখন পর্যন্ত। তো এটা
আমরা শুনছিলাম আমাদের আজকের প্রথম অতিথির কাছ থেকে তার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো। আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কাছেও যদি এমন অভিজ্ঞতাগুলো থেকে থাকে, যে অভিজ্ঞতাগুলো আপনারা আগামী পর্বের রেডিওতে এসে বলতে চান লাইভে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে, তারা অবশ্যই নিজের মোবাইল ফোনটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন শুরুতেই RBS একসাথে টাইপ করবেন, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, স্পেস নিজের লোকেশন টাইপ করবেন, স্পেস দিয়ে নিজের প্রফেশন টাইপ করবেন, তারপর টেক্সটটা পাঠাবেন আমাদের ঠিকানা 26969 নাম্বারে। অবশ্যই মনে রাখবেন গল্পের সংখ্যা হতে হবে 2-এর অধিক, 3টি বা 4টি, তারও বেশি হতে পারে কোনো সমস্যা নেই। যদি ঘটনাগুলো আপনি নিজে ফেস করে থাকেন খুব ভালো, যদি মনে হয় যে না আমি ফেস করি নাই কিন্তু আমি জানি এটা আমার বাবার সাথে ঘটেছে বা আমার দাদুর সাথে ঘটেছে, তারা আমার সাথে শেয়ার করেছিল, আমি সেই ঘটনাগুলোই বলতে চাই আপনাদের এখানে, ডেফিনেটলি আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। সো শুরুতে RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে, শুধুমাত্র তারা যারা আগামী পর্বে ভূত স্টুডিওতে এসে নিজের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চান। আর বন্ধু, ভিড় ভাট্টায় গিয়ে শপিং করতে না চাইলে আপনি কিন্তু অথবা .com এ বাসায় বসেই ঝামেলাবিহীনভাবে শপিংটা সারতে পারেন, কারণ অথবা .com মানেই হচ্ছে ঝামেলাবিহীন শপিং। আপনি জাস্ট আপনার মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক আপনি সার্চ করুন www.othoba.com, দেখবেন যে ওখানে ঢুকে পড়লে অনেক রকমের প্রোডাক্টস আপনার সামনে চলে আসছে, যেটা আপনার প্রয়োজন মনে হচ্ছে সেটা আপনি পারচেস করে ফেলতে পারেন, বাসায় বসে সেটা রিসিভ করে ফেলতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে লাইফটাকে এখন ইজি করার সময় হয়ে গেছে, রাইট? তো আমরা আবারও ঘটনায় চলে যাবো, এরপর আমরা আপনার কাছ থেকে পরপর দুটো ঘটনা শুনবো। শুনি,
এই ঘটনাটা মূলত আর স্যারের মুখ থেকেও শুনেছে, ও আমাকে বলেছে। এই ঘটনা শুনে প্রায় আমি কান্নাই করে দিয়েছিলাম। এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের স্যার, ওনারা তখন খুব দরিদ্র ছিল আর কি, খুবই গরিব ছিল। ওনার বাবা কেউ নাই, ওনার কোনো ভাই বোন নাই, উনি ওনার মাকে নিয়ে গ্রামে বসবাস করতো, একটা অজপাড়া গ্রাম। সেই গ্রামে যাইতে হইল মানে প্রায় ঢাকা থেকে যাইতে হইল প্রায় 8-10 ঘন্টার মতো সময় লাগে, মানে তাদের গ্রামে ওই নদী গাড়ির ব্যবস্থা নাই, মানে নদী সাঁকো তারপরে হচ্ছে আপনার ট্রলার এরকম পার হয়ে তাদের গ্রামে যাইতে হয়। তো তার মা আর ছেলে খুব আর কি একটা গ্রামে বসবাস করতো। তো এক পর্যায়ে তারা, তাদের কোনো জায়গা জমি ছিল না, তারা খুব গরিব ছিল, ছোটবেলায় তাদের বাবা মারা যায়, তো তাদের অভাব, সংসারে খুব অভাব ছিল। তো তারা হচ্ছে বর্গা, গ্রামে যেমন বর্গা নাই ওরকম বর্গা নিয়ে তারা জমি চাষাবাদ করতো। তো প্রায় 4 বছর আগে একটা সময় খুব বন্যা হয়েছিল, প্রায় 3-4 বারের মতো বন্যা হয়েছিল, ওই বন্যায় তাদের ফসল টসল সব ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তাদের খুব অভাব দেখা যায়, দেখা গেছে যে তাদের 2 বেলা খাইতে খুব কষ্ট হয়ে যায়। তখন হচ্ছে ওই লোকটা হচ্ছে ওই ছেলে হচ্ছে তাদের মারে বুঝায় যে ঢাকায় চলে আসার জন্য, মারে আর কি বলে যে মা আমি ঢাকায় একটা চাকরি নেই, আমাদের তো সংসার চলতেছে না, খুব কষ্ট হইতেছে। তখন হচ্ছে ওই মা বলে যে তুই তার ঢাকা যাওয়ার দরকার নাই, আমরা লাগলে 1 বেলা খামো, তো আমরা এখানে চাষাবাদ করি, গাছ টাছ লাগাই, ফল টল হলে আমরা খামো না, গাছ টাছ লাগামো ফল লাগামো এগুলো হইতো তো অনেক দেরি, আমি ঢাকা চলে যাই, দেখা আমাদের এইভাবে অভাবে সংসার তো আর চলতেছে না, দেখা গেছে একটা অসুখ বিসুখ হইলে তো টাকা পয়সার দরকার আছে। তখন তার মার বুঝে, তার মাকে বুঝে টুঝায় সে ঢাকায় এসে অনেক কষ্ট করে একটা চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে প্রায় তখন যোগাযোগ ব্যবস্থা ওইরকম ছিল না, মুঠোফোনের দেখা গেছে গরিব হওয়ার কারণে তাদের তো মুঠোফোনের ওইরকম কেনার সামর্থ্য ছিল না, আর খুব কম দামের চাকরি নেয়। আর তখন হচ্ছে সে হচ্ছে প্রায় 3-4 মাস হয়ে যায় তার মার সাথে, 2.5-3 মাস হয়ে যায় তার মার সাথে কোনো যোগাযোগ হয় না। তখন তার মা হচ্ছে একটা লোক মারফত আর কি পাঠায় তার গ্রামের এক লোকের কাছে, তার কাছে খবর পাঠায় যে তার মা খুব 3-4 মাস ধরে, 2.5-3 মাস ধরে তার মার সাথে দেখা হয় না। তখন তার মার কাছে সে তার লোক দিয়ে খবর পাঠায় যে তার মা খুব অসুস্থ, সম্ভব হইলে এখনই তার মাকে দেখতে, মানে তার মা তাকে খুব দেখতে মনে চাইছে ছেলেরে, সম্ভব হলে এখনই যেন চলে আসে খবর পাওয়ার সাথে সাথে। তখন ওই ছেলে কি ওই দেখা গেছে যে 5টার দিকে জব শেষ করে সে হচ্ছে রওনা দিয়ে দিছে দেশের পথে। তখন সে গ্রামের দিকে, প্রায় গ্রামে পৌঁছায় গেছে আর কি, আর 4-5 গ্রাম পরেই তাদের হচ্ছে গ্রাম আর কি। আর দুই তিন ঘন্টা পরেই অতিক্রম করলে তাদের গ্রাম। তখন হচ্ছে ওই লোকটা হচ্ছে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে যে সে মানে রওনা করে, তখন ঢাকা থেকে তো রওনা দিছে পাঁচটার সময়, যেতে অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে সে দেখে যে ধানের ওইখানে যে কাকতরা থাকে গ্রামে, ওই কাকতরা গুলা কি করতেছে, দুইটা কাকতরা দুই প্রান্তে জমির ওই মাথায় একটা, এই মাথায় একটা, সে দেখতেছে কাকতরা গুলা কি করতেছে, দৌড়াইতেছে, মানে দৌড়ায় একটা আরেকটা সামনেরটা পিছনের জায়গায় যাইতেছে, পিছনের টা সামনের জায়গায় আসতেছে, তো এরকম দৌড়াইতেছে, সে দৌড়াইতেছে, এরকম দেখে সে ভয় পাওয়া যায় আর কি। ভয় পাওয়ার পরে সে আর কি দোয়া টোয়া পুরা সামনের দিকে আগায়। সামনের দিকে আগানোর পরে সে যখন আরেকটু সামনে আগায়, আরেকটু সামনে আগার দেখা গেছে আরো দশ পনেরো মিনিট হাঁটার পরে সে দেখে যে ধান খাটের পাশ দিয়ে যেমন ধানগুলা ধান কাইটা যেমন ইয়া করে রাখে, যে পরদিন সকালে নিয়ে যাবে, ধান কাইটা যেমন বাইদা বাইদা ইয়া করে রাখে, মুঠা বানায় রাখে, তখন সে দেখে যে ওই মুঠাগুলা চার পাঁচটা মুঠা শুধু শুধু যাইতেছে, আস্তে আস্তে দৌড়াইতেছে, মানে এক মাথা থেকে ওই মাথা পর্যন্ত মুঠাগুলা দৌড়াইতেছে আর কি, এরকম আর কি। তো সে করছে, সে দোয়া কালাম পুরা সাহস নিয়ে আরো সামনে আগাইতেছে, আগানোর পরে সে দেখে যে ওইখানে প্রায় তিন রাস্তার একটা মোড় আছে, ওই মোড়ের ওইখানে যে দেখে যে মানে সাদা আর কি কাফনের কাপড় পরা দুইটা লাশ, দুটা লাশ শুয়া রয়েছে। সে তখন ওইখানে যাইতে ভয় পাইতেছে, সে প্রায় বিশ হাত পঁচিশ হাত ডিফারেন্স, সে এখানে দাঁড়ায় বলতেছে যে দেখেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমি যদি আপনাদের কোনো ক্ষতি করে না থাকি আপনারা আমার ছেড়ে দেন, আমার মা খুব অসুস্থ, আমার মা আমার দেখতে চাইছে, আমার মার সাথে প্রায় তিন মাস ধরে আমার দেখা হয় না, সে এরকম তাদের বলতেছে। এটা বলার সাথে সাথে ওই দুইটা লাশ কি করছে, পাশে আবার ওই জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে সে লাশ দুইটা ঢুকে গেছে। তখন সে আর কি দোয়াকালামপুরের সামনের দিকে আগাইছে, সামনে তখন ছিল আর ট্রলারের ব্যবস্থা ছিল আর কি, এত রাত সে ট্রলারের ইয়া ছিল না, তো ট্রলারে এখন রাত হয়ে গেছে, তো তখন ট্রলার তো বন্ধ করে দিছে। তখন সে কি করছে, ওই ওইখানে ফোন করছে, ফোন করা ওই ট্রলার আলায় ডাকায় আনছে, তো ট্রলার আলায় একটু টাকা বেশি দেয়া নদীটা পার হয়েছে। পার হওয়ার পরে এরকম নদীটা পার হওয়ার পরে যা দেখে যে একটা কুকুর ওখানে দাঁড়ায় আছে, কুকুর দাঁড়ায় রয়েছে, তো কুকুরটা হচ্ছে তার আর কি এরকম দেখে ঘে ঘে করতেছে, তো সামনে পিছে এরকম তারা দেখে মানে তার সামনে যাইতে মানা করতেছে এরকম আর কি। তো কুকুরটা তার সাথে সাথে যেতেছে, মানে যাওয়ার পরে সে আবার যেতেছে যাওয়ার পরে দেখে যে আবার সামনে আরেকটা দুইটা লাশ, ওই লাশ দুইটাই সামনে পড়ে রয়েছে। তখন হচ্ছে ওই কুকুরগুলা ওই লাশটার দিকে অনেক ঘেউ 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 করতেছে, কিন্তু কুকুরটা আর কি ঘেউ ঘেউ পারতেছে না আর কি। তখন সে কুকুরটা আস্তে আস্তে পিছনের দিকে চলে আসে, তখন সে আবার বলে দেখেন আমার মা খুব অসুস্থ, আমার যেতে দেন, আপনারা এরকম করতেছেন কেন, আমার মা তো খুব অসুস্থ, আমার মা আমার দেখতে চাইছে। তখন ওই লাশগুলা কথা বলে যে তোর যদি ক্ষতি হইতে না চাস তাহলে আমাদের লাশগুলা তুই এখান থেকে সরাই যা। তখন সে কি করছে, সে অনেক সাহস নিয়ে সে লাশগুলা দুইটা লাশ টাইনা টাইনা সরাইছে, টাইনা টাইনা রাস্তা থেকে টাইনা টাইনা সরাইয়া ধান খেতের ভিতরে রাখছে, এরকম দুইটা লাশ টাইনা টাইনা সরাইছে। সরানোর পরে সে এরকম আবার কুকুরটার সাথে সে আবার এরকম যাইতেছে, কুকুরটা আবার তার সাথে সাথে যাইতেছে। যার পরে দেখে যে একটা সাঁকো, একটা বাঁশের সাঁকো, লম্বা একটা সাঁকো, সাঁকোটা আর কি সে পার হইতে ভয় পাইতেছিল যে সাঁকোর এখানে আবার পানি, একটা পিছনে একটা ঘটনা ঘটে গেল, তো আর কি সাঁকোটা পার হইতে ভয় পাইতেছিল। তখন সে দেখে যে কুকুরটা আছে, এক চান্স এসে সাঁকোরটা পার হয়ে গেল দৌড়ায়া। তখন সে ওই কুকুরটা দেখে যে সে ভিতরে সাহস সঞ্চয় করে যে এই কুকুরটা এক দূরে পার হয়ে গেল, কুকুরটা পার হলে তো আমিও পারবো। তখন সে কি করছে, সাহস নিয়ে সে সাঁকোটা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে প্রায় বিশ পঁচিশ মিনিট হাঁটার পরেই তাদের বাসায় ঢুকলো। বাসায় ঢুকার পরে দেখে যে সে তার মা নাই, তার মা হচ্ছে মারা গেছে। মারা যাওয়ার পরে সে খুব কষ্ট পায় আর কি। তখন সে দুই তিন দিন পরে অনুধাবন করতে পারে যে কুকুরটা কিছু একটা ছিল, বা হয়তো বা কোনো একটা আত্মা ছিল, বা তার ভালো কোনো একটা ঝিনটিন ছিল যে তারা প্রোটেক্ট করছে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা আর কি। এখন আমি আমার তৃতীয় ঘটনায় চলে যাব। আমার তৃতীয় ঘটনা হচ্ছে আমার ভাই রফিকুল আমিন, ওর মুখ থেকে শোনা। ও হচ্ছে একজন মুফতি আর কি, এবং হাদিস বিশ্লেষক, একজন হাদিস বিষয়ে এখন স্টাডি করতেছে। ও হচ্ছে মাদারপুরের একজন সুনামধন্য একটা মাদ্রাসায় হচ্ছে পড়াশোনা করে। তো হচ্ছে ও হচ্ছে একদিন মাদ্রাসায় হচ্ছে আপনার গরম লাগতেছিল, গরমের দিন খুব গরম লাগতেছিল। গরম লাগার পরে সে হচ্ছে মাদ্রাসায় বারান্দায় আসে, বারান্দার পাশেই ছিল হচ্ছে পুষ্করিণীর পাশে হচ্ছে ওই পারে হচ্ছে আবার হাঁটার জন্য পুরা ব্যবস্থা আছে। ও হচ্ছে মাদ্রাসা গরম দেখে ও রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে নিচে নামে আর কি, নিচে নামা নিচে একটু বাতাস, নিচে আবার পুষ্কণী, ও দেখা যে পুষ্কণীর ওই পারে অনেক লম্বা লম্বা লোক, অনেক লম্বা লম্বা লোক, প্রায় দুই ডাবল, মানে আমাদের মানুষেরা যেমন ওইরকম দুই ডাবল লোক, আপনার পাগড়ি পরা পাঞ্জাবি পরা লোক হচ্ছে হাঁটাহাঁটি করতেছে এখান দিয়ে, প্রায় চার পাঁচজন লোক হাঁটাহাঁটি করতেছে, তো হচ্ছে লম্বা লম্বা লোক এরকম, এত লম্বা লোক ওদিকে মানে কেমন একটা ইয়ে হয়ে গেছে, মাদ্রাসার স্টুডেন্ট তো মুফতি ওরকম ভয়ভীতি পায় নাই, তো হচ্ছে হাঁটতে হাঁটতে পুকুর ওই পারে যায়, মানে ওই লোকগুলা কারা দেখতে আর কি, ওরা ভিতরে খুব সাহস ছিল ঘুরে সে পুকুর ওই পারে যা দেখে কেউ নাই, তখন তার ভিতরে একটু ভয় লাগে, তখন সে দোয়া কালাম পইরা তো সে আবার এদিকে ওদিক খুঁজে, কিন্তু তারা গেল কই এখানে তো আর রুম নাই, রুম তো সব আমাদের ওইখানে, তো সে এরকম ইয়ামনে কইরা সে দোয়া কালাম পইরা চলে আসে, চলে আসার পরে সে তখন তার ওই আরো মাদ্রাসার অনেক স্টুডেন্ট থাকে তাহাজ্জুদ পড়ে, তো তাদের এটা বিষয়টা বলে, তো তারা তখন বিষয়টা ওরকম গুরুত্ব দেয় না, যে তারা হাসাহাসি করে হাসাহাসি করে, আবার কয়েকজন বলে যে না এরকম হইতেই পারে, কারণ জিন তো আছে আমাদের কোরআনে আছে জিন আছে, হ্যাঁ, আর আল্লাহ তাআলা তো বলে আমা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষের জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, তো এরকম আর কি বিষয়টা সে ওরকম অনেকে গুরুত্ব দেয় অনেকে গুরুত্ব দেয় না, ও এমনি একটু দুষ্ট প্রতিক্রিয়া ছিল, ও আর কি তখন ঘুমায় পড়ে, ঘুমানোর পরে সেই সব তখন স্বপ্ন দেখে যে তুমি যাদের বলছো সমস্যা নাই, তুমি এই বিষয়টা আর কাউকে বলো না, এই বিষয়টা আর কাউকে বলো না, আর ও তখন কি করছে সকালে ঘুম থেকে ওঠার পরে ওদের যে ইমাম ইয়া ছিল মানে ই বলে আর কি, ওটারে বলে একজন রাহাবা থাকে আর কি, ওই তাদের তারা আর কি বলে যে আমি তো এরকম এরকম ছিলাম, বিষয়টা কি ছিল, তখন সে বলছে যে আমি তখন তাদের তারা বলে যে আমি তো মনে করছিলাম যে ইরান থেকে বিভিন্ন সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় লোক আসে লম্বা লম্বা লোক, আমি তো মনে করছিলাম তারা, কিন্তু তাদের থেকে তারা অনেক লম্বা ছিল, তখন সে বলছে যে সে আবার ওইটাও বলছে যে আমার আবার তারা স্বপ্ন দেখেছে তোমার থাক, তার হাসি হাসা বলতেছে যে তুমি এটা কারো বললো না, তুমি এটা কারোর সাথে শেয়ার করো না আর কি, যা দেখছো দেখছো সমস্যা নাই, তুমি কারোর সাথে শেয়ার করো না, তোমার কোনো ক্ষতি হবে না, তখন ওই তার মাদ্রাসা স্টুডেন্ট সে বল যে রাহাবা আর কি, সে আর কি বলে যে ঠিক আছে, তারা যেহেতু বলতে মানা করছে আর তোমার তো কোনো ক্ষতি করতেছে না, তুমি তাদের বললো না, তোমার বলছো তুমি আর কারোর কাছে শেয়ার করো না, তখন সে হচ্ছে আর তার আরেকটা ফ্রেন্ডও বুঝলা ফেলে, এটা বুঝা ফেলে পড়েছে দুপুর টাইমে সে হচ্ছে ওয়াশরুমে যাবে, মানে তার লাঞ্চের টাইম, তাদের লাঞ্চের টাইমে ওয়াশরুমে যাবে, সে ওয়াশরুমে যায়, যাওয়ার পরে সে যার কাছে ওয়াশরুম থেকে যাওয়ার পরে ওয়াশরুম থেকে চলে আসবে মাদ্রাসার দিকে খাবারের জন্য, সে ওয়াশরুম থেকে যখন চলে আসবে তখন যার কাছে বলছিল তার ফ্রেন্ড আর হুজুর দুজনের রূপ ধরে দুইটা আর কি জিন আসে তার কাছে, মানে আয়সা তার ওই দুজনের রূপ ধরে আর দুজনের দুই পাশে ধরে, দুই পাশে ধরে তারা বলে তোমার সবাই তোমার জন্য বসে আসি খাওয়া দাওয়া করবো, তোমরা তো দেরি হইতেছে কেন আসো, ওই তো বলে আমি তো ওয়াশরুমে গেছিলাম, দুজনে দুইটা ধরা তারা নাকি ওই এতটুকু বানায় এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো বানায় পুরা বারান্দা জানানা ছিল, জানানোর ভিতর দিয়ে নাকি তারা বাইক করে নিয়ে কই নাকি আকাশের ওখান দিয়ে কই নাকি চলে যায়, তারা আর কি সেন্স ছিল না আর কি, তারা এতটুকু সেন্স ছিল তারা তারা প্রায় এক ইঞ্চি দেড় ইঞ্চি বানায় তারা বারান্দা ছিল, বারান্দার ভিতর দিয়ে ঢুকে বের হয়ে খোঁজ নিয়ে যেতেছে, তো তার যখন হুশ ফিরে সে দেখে যে নরম একটা বিছানার ভিতরে বিছানার ভিতরে শুয়ে রয়েছে, আর শুয়ার সার তার সামনে অনেক ফুল টুল সাজানো, আবার খাবার টাবার সাজানো, অনেক মিষ্টি দই আঙুর সাজানো, তারপরে কাঁঠাল সাজানো, তারপরে ওইখানে অনেকগুলা লোক বসেছিল, ওই লোকগুলো আর কি তারে বলতেছিল যে তোমার সুন্দর সুন্দর লোক বসেছিল, ওই লোকগুলো আর কি তারা বলতেছিল যে আমি তো তোমারে বলছি তোমাদের তোমার তো স্বপ্ন স্বপ্নেও বলছি যে তুমি এই এই লোকটা এই এই কাহিনীটা তুমি কাউরে দেখাও না, তুমি এই ঘটনাটা কাউরে বললো না, তারপরে তুমি কেন বললা, তখন সে অনেক কান্নাকাটি করতেছিল, আমার ওই ভাইয়ের অনেক কান্নাকাটি করতেছিল যে আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝি নাই, আমি ছোট মানুষ, আমার আপনারা ক্ষমা করে দেন, তখন সে বলতেছে ঠিক আছে সমস্যা নেই, তুমি বলছো ছোট মানুষ এটা হইতেই পারে, কিন্তু তুমি হচ্ছে এটা আমরা আবারও বললাম তুমি এটা আর কাউকে বললো না, এটা যা বলছো বলছো আর কাউকে বললো না, আমরা ওখান থেকে হাঁটাচলা করি আর ওই মাদ্রাসায় আমরা অনেক বছর ধরে আছি, তুমি এটা কাউকে বললো না, তখন আমার ভাই অনেক কান্নাকাটি করতেছে যে আমি কাউকে বলবো না, তখন অনেক সে ভয় পাইছে যে এটা কই আসলাম আমি, তখন হচ্ছে তারা তারা অনেক অনেক রসগোল্লার সাথে ছিল দই সাথে ছিল, কিন্তু সে খাবে না, সে হচ্ছে ভয় ছিল, সে কি খাবে তার তো মানে অনবসত প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম একটা অনুমানিক মাপ না ছিল, কান্নাকাটি করতেছিল, তখন সে বলতেছে তুমি খাও আমরা তোমার দিয়ে আসবো সমস্যা নাই, তখন সে কিছু দিয়ে খাবে না, সে বলতেছে দেখেন আমরা আমার মা বাবার কথা খুব মনে পড়তেছে আপনারা আমার দিয়ে আসেন, তখন তখন সে হচ্ছে তারা ঠিক আছে কবে তুমি খাও তারপর তোমরা দিয়ে আসবো না, কিন্তু সে তারপরও সে খায় না, তখন সে আগের মতো ঠিক হচ্ছে, তার সাদা রুমাল দেয়া তার চোখটা বাইদা সে ওই মাদ্রাসার পাশে কি করছে, সেখানে একটা চেয়ার ছিল, চেয়ারের ভিতরে তারা হেলান দাঁড়াই খা গেছে। তখন তার সারারা তার হুজুর আবার আসছে, যদি তুমি এখানে বসে গেছো কেন, খাবে না? ওরা হ্যাঁ আমার তো তখন তখন বলছে হুজুর আমার এরকম এরকম নিয়ে গেছিল। পরে বলছে যে তার আবার বলেছে যে কারো না বলতে। তখন সে বলছে যে বেড়া তোরা বলতে না বলছে তুই আবার আমার কাছে বলতেছিস, কারণ তুই আচ্ছা বলিস না আমি তোর ডট অপরা ই করে দিয়েছি। তখন সে তার ডট অপরা দেয়, সে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে। লাঞ্চ করার পরে প্রায় এক 7-8 মাস পর আবার বছর খানিক পরপর তারা দই দেওয়া যায়। এখনও তারা তাদের 1.5 কেজি 2 কেজি ওজনের দই দেওয়া যায়, রসগোল্লা দেওয়া যায়। যেমন তাদের বাসায় তার মাদাসায় দেওয়া যায়, অনেক সময় তার বাসায় দেওয়া যায়। 1.5 বছর 2 বছর পর পর, 6 মাস 8 মাস পর পর, মানে হুট করে দেখে যে তার ব্যাগের ভিতরে দই, তারপরে প্যাকেট রসগোল্লা বড় বড়। এটা আমি নিজেও খাইছি, মানে এত মিষ্টি আর এত মজা, মানে এরকম রসগোল্লা দই আমি কখনো খাই নাই। আর বিশেষ করে দইটা মানে অমায়িক মজা, মানে মুখে দিলে মানে ওটার স্বাদ মানে দুনিয়ার কোনো স্বাদের মতো না, মানে অন্যরকম স্বাদ আর কি। তো এরকম এখনো তার মানে তার কাছে খাটের তলে বা ব্যাগের ভিতরে এরকম তার ঘরের সানসেটের উপরে রসগোল্লা, ঘরের ভিতরে রসগোল্লা দেওয়া যায়, এরকম দই দেওয়া যায়। হ্যাঁ এখনো আমাকে একবার খাওয়াইছিল, অনেকেই অনেক আমাদের ফ্যামিলির অনেকেই খাইছে এরকম। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা এবং শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে এখানে আসার জন্য এবং আমাদেরকে বেশ কিছু ঘটনা শোনানোর জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে দেখা হলে বাকি ঘটনাগুলো আমরা শুনবো এবং আবারও কথা হবে আপনার সাথে। ভালো থাকবেন আপনি। কথা হলো আমাদের আজকের প্রথম অতিথির সাথে, এবং আজকে যারা টিউন করে আছো জাগো এফএম 94.4, এদের মধ্যে অনেকের কাছে কিন্তু এই ধরনের ঘটনা থাকার কথা হয় না, যে আমরা হয়তো নিজের সাথে ঘটে গেছে একটা ঘটনা, কাউকে কখনো বলি নাই, বাট বলতে ইচ্ছে করে যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছিল। তো এরকম যদি ধরো তোমার কাছে 3টা 4টা 5টা 6টা ঘটনা থাকে, মানে 2-এর অধিক, তাহলে ডেফিনেটলি তুমি রেজিস্ট্রেশন করো। আমরা নেক্সট পর্বে তোমাকে হট সিটে দেখতে চাই, তোমার ঘটনাগুলো সবাইকে শোনাতে চাই। তার জন্য কি করবে নিয়মটা বলি, তোমার মোবাইল ফোন আছে তাতে মেসেজ অপশনও আছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো শুরুতে RBS টা একসাথে লিখো, স্পেস দিয়ে তোমার নাম লিখো, স্পেস তোমার লোকেশন টাইপ করো, আর স্পেস দিয়ে তোমার প্রফেশন টাইপ করো। এরপর টেক্সটটা করো আমাকে 26969 নাম্বারটাতে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা তো ফেসবুকেও দেখা যায়, www.facebook.com/jagofm এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy। সেখানে লাইভটা যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো। তোমরা জানো যে আমি আমার আরজুদয়ের পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করি, ছোট ছোট, কখনো কখনো 3 মিনিট, কখনো 4 মিনিট, প্রত্যেক দিনই চেষ্টা করি একটা ভিডিও আপলোড করার, এবং তোমরা সেগুলো দেখো। অনেকেই জাগো এফএম এর লিসনার, তারা এখানে দেখেন এবং কমেন্ট করেন। আমার খুব ভালো লাগে যখন আমি দেখতে পাই যে আমি আপনার ভূত স্টুডিওর একজন লিসনার এবং আমি কন্টেন্টটা দেখেছি, এই মতামতটা যখন লিখেন তখন ভীষণ রকম ভালো লাগে। তো এই প্রেক্ষাপট থেকে আমি বলবো যে কানেক্টেড থাকেন, লিখবেন, আপনাদের ইন্সপায়ারেশনগুলো, আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে সামনে এগিয়ে যেতে। সো আজকের এই এপিসোডে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অনুষ্ঠানটিতে, আমি তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে আপনি যদি আগামী পর্বে আসতে চান তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS, স্পেস দিয়ে লিখুন নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, তারপর সেই টেক্সটটা আমাকে পাঠিয়ে দেন। আমার ঠিকানা হচ্ছে 26969 নাম্বারটিতে। আপনারা শুনছেন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এই শোটা আরো অনেকক্ষণ চলবে, আরো বেশ কিছু ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্ট নিয়ে নিব ঝটপট করে, কারণ কমেন্ট জমে গেছে বেশ কিছু। যেমনটা আমাদের সাথে রাতুল যুক্ত হয়ে জানিয়েছেন, উদয় ভাই আজকের ভূত স্টুডিওটা আমার কাছে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে প্রবালদা যুক্ত হয়ে গেছে, তিনি আমাদের এই অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে অনুষ্ঠানটা ফেসবুকে দেখছেন এবং তিনি বলছেন তার কাছে এই শোটা ভালো লাগে, থ্যাংক ইউ। সাদিয়া লিখেছে মিরপুর থেকে, উদয় ভাই আমার ভালো লাগছে যে আপনি আবার ভূত স্টুডিওতে ব্যাক করেছেন, মাঝখানে কোথায় গিয়েছিলেন? আমি মাঝে মধ্যে একটু আমার কাজের প্রেশারের কারণে বা কোন একটা স্পেসিফিক রিজনে হয়তো ভূত স্টুডিও মিস করে ফেলি। আপনারা যেরকম আমাকে মিস করেন আমিও ঠিক তেমনি করে আপনাদেরকে এবং আমার এই মাইক্রোফোনটাকে মিস করি, বাট যখনই আমি সুযোগ পাই আমি কিন্তু চলে আসি ভূত স্টুডিওতে আপনাদের সাথে আড্ডা দিতে। আমাদের সাথে জয়েন করেছে এখানে দেখা যাচ্ছে রিফাতকে, তিনি বলছেন আজকের এপিসোডটা আমার ভালো লাগছে, আরো ভৌতিক ঘটনা শুনলে ভালো লাগবে এবং একটু বড় সড়ো টাইপের ঘটনা শুনতে চান, অর্থাৎ লম্বা ঘটনাগুলো শুনতে তার ইচ্ছে করছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব এরকম ঘটনাকে শোনাতে, বাট রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির ওপারে যখন ব্যাক করব তখন পরবর্তী অতিথিকে নিয়ে আমি কানেক্টেড হব এবং তার কাছ থেকে নিশ্চয়ই আমরা কিছু ভয়ানক ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আজকের এই এপিসোডে। সো কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ আর জি উদয়ের সাথে ভূত স্টুডিওতে, ফিরছি বিরতির ওপারে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসন ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান চরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে। চলছে আমার আয়োজন ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ পতাকা। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে বেশ কিছু ভয়ানক ঘটনা তুলে ধরবার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘটনাগুলো আমি বলছি না, বলছে আমাদের সম্মানিত শ্রোতারা যারা বিভিন্ন জায়গা থেকে রেডিওতে আসেন এবং তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলেন। তো খুব ভালো লাগবে আগামী পর্বে। আজকে যিনি দেখছো ফেসবুকে বা শুনছো রেডিওতে আমাকে, ঢাকা বা কুমিল্লা থেকে বা নারায়ণগঞ্জ থেকে বা নরসিংদী থেকে, সাভার থেকে কিংবা গাজীপুর থেকে, তাদের মধ্যে যারা আজকে রেজিস্ট্রেশন করবে আর নেক্সট পর্বে এখানে বসে যাবে, আমি তাদের জন্য অপেক্ষা করছি। তো তুমি যদি হও সেই বন্ধুটি, হতে পারো তুমি একজন পুরুষ কিংবা নারী, হতে পারো তুমি একজন বাবা কিংবা মা, হতে পারো তুমি একজন স্টুডেন্ট কিংবা পেশাজীবী মানুষ, যেই হও না কেন, তোমার কাছে থাকা ঘটনাগুলো এবার তোমার কাছে নয় সবার কাছে ছড়িয়ে দাও। ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য প্রচুর মানুষ ওয়েট করে, ভূত স্টুডিওর জন্য প্রচুর মানুষ ওয়েট করে প্রত্যেক বৃহস্পতিবার রাতে। আর আমি সারা সপ্তাহ যখন আমার ফেসবুক পেজের ইনবক্সটা দেখি, আপনারা জানেন I have a page www.facebook.com/rjudoy, rjudoy দিয়ে সার্চ করলে আপনারা এই পেজটা পেয়ে যান। এবং এই পেজে কিন্তু আমি নানা রকমের কন্টেন্ট তৈরি করি আমার বন্ধুদের জন্য, স্পেশালি যে আজকে যে ভাইটার সাথে আমি এখন পরিচিত আপনাদেরকে করব, তার সাথে আমি যখন অফ এয়ারে কথা বলছিলাম, তিনিও আমাকে বললেন যে আপনার এই ভিডিওগুলো আমি দেখি। তো এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যখন কেউ বলে যে আমি আপনার এই কন্টেন্টগুলো দেখি, আমার ভালো লাগে। কারণ আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে জাগো এফএম এর যে শ্রোতারা, যাদের সাথে আমার হয়তো শুধুমাত্র বৃহস্পতিবারে ভূত স্টুডিওতে কিংবা শনিবার দিন রাতে যদি লাভ স্টোরিতে কথা হয়, এই দুটা দিন বাদে তো বাকি দিন কথা হচ্ছে না। তা আমার এই যে জাগো এফএম এর এত এত শ্রোতা, তাদের সাথে কি আমার যোগাযোগ থাকবে না? কমিউনিকেশনের এই যুগে, ডিজিটাল এই যুগে, তো ফেসবুক যেখানে আছে সেখানে তো এটা হতেই পারে না। ফেসবুকে আমার যেহেতু পেজ আছে আরজি উদয় দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যান। সেই পেজে যারা এখনো অবধি নাই তাদেরকে আমি ইনভাইট করছি, কানেক্টেড হন, লাইক দেন, ফলো দেন, এন্ড পেজের কন্টেন্ট দেখেন, কমেন্টে কমেন্ট করেন, শুধু ভিডিও দেখবেন না, কমেন্ট করবেন, আর কোনো একটা ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সেম থিংস আমাদের জাগো এফএম এর যে পেজটা আছে www.facebook.com/jagoefm, এই পেজটাতে আপনারা লাইক দিয়ে থাকেন, এটাতে ফলো দিয়ে রাখেন, আমরা প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট আপলোড করছি, কন্টেন্টগুলো দেখেন, দেখে ভালো লাগলে আমাদেরকে মতামত জানান, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যেতে। স্যার আমি অফ এয়ারে যে ভাইটার সাথে পরিচিত হচ্ছিলাম, কি নাম আপনার?
মাহবুব আলম।
মাহবুব আলম, আপনি কোথেকে এসেছেন?
ঢাকা সাভার থেকে। ভাই
ঢাকা সাভার থেকে এসেছেন, আমাদের এই শোগুলো দেখা হয়?
হ্যাঁ ইনশাল্লাহ, আমি প্রতিদিন এই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি এবং আপনার ভয়েস না শুনলে ভালো লাগে না, এবং ফ্যামিলিকে সবাইকে নিয়ে অপেক্ষায় থাকি রাত ১০টা কখন বাজবে আর কখন সেই ভূতের গল্প আমরা শুনবো।
এটা আমাদের অনেক ভালো লাগা একটা ব্যাপার। আপনি কি করেন?
আমি হামিম গ্রুপে চাকরি করি। আসলে আমার ডিপার্টমেন্ট হলো ফরেন, যারা আমাদের বাংলাদেশে আসে তাদেরকে গাইডেন্স দেওয়া, যেটাকে বলে দুভাষী, আমি তাদেরকে সহায়তা করি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো খুব ভালো লাগছে যে আজকে একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, তিনি কিন্তু তার ব্যস্ততার মাঝখান থেকেও আমাদের জাগো এফএম এর সাথে কানেক্টেড হয়েছেন এবং তিনি তার পরিবার নিয়ে আমাদের অনুষ্ঠানগুলো শোনেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে পরিবার নিয়ে, আসলে আমরা এখন হারিয়ে যাচ্ছি, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই জায়গায় একটা পরিবার একসাথে হয়ে একটা রেডিও অনুষ্ঠান, সেটা রেডিওতে শুনুক কিংবা ফেসবুকে দেখুক, এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার, আমাদেরকে অনেক অনেক বেশি আরো পজিটিভ মানে ভাইব দেয় যে ওকে আরো অনেক কিছু করতে হবে, আরো ভালো শো করতে হবে, রেডিওটাকে আরো চাঙ্গা করতে হবে, এই ব্যাপারগুলো আমরা পাই এই মতামতগুলো থেকে। তো আমরা এখন ভাইয়ের কাছে আরেকবার চলে যেতে চাই, আপনার নামটা আরেকবার বলবেন?
মাহবুব আলম।
মাহবুব আলমের কাছে আমরা আপনার কাছ থেকে পরপর বেশ কিছু ঘটনা শুনতে চাই, বলুন আপনি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকল এফএম রেডিও 94.4 এর সকল শ্রোতাদের জানাই অভিনন্দন, এবং মাহে রমজান মাস, শ্যাম সাধনার মাস, আমি রোজা রেখেছি, আপনারা রোজা রাখেন ইনশাল্লাহ, আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আমি সবসময় অপেক্ষা করি এই এফএম রেডিও 94.4 এর জন্য। আসলে আমার অনেক ইচ্ছা, আল্লাহ পাক ইচ্ছা পূরণও করেছে, আর সেই সাথে আমি আরও অভিনন্দন জানাই আমাকে এই হট সিটে বসার জন্য আর জি উদয় ভাইকে, তার সহকর্মী আরেকজন আছে, ভাইয়ের নাম আমার জানা নেই, আর যে অপূর্ব, তাকে অভিনন্দন জানাই। আর আমি মনে করব আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি
এবং আল্লাহ পাক যতদিনে আমাদের হায়াত রাখে, আমরা তো বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করি, অনেকটা জানি। এই স্টুডিওর মাধ্যমেও আমরা অনেক কিছু জানতে পারি, যেমন আগে আমরা রেডিওর মাধ্যমে নাটক বা নাটিকা শুনতাম, তেমনি ভাবে আমি মনে করব FM 94.4 এর মাধ্যমে আমরা এই গল্প শুনে নিজেদের কিছু অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আমি আমার গল্পটা এখনই বলা শুরু করব, যেটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া। হয়তো অনেকে আমরা বিশ্বাস করি বা না করি, যার সাথে ঘটেছে সেই জিনিসটাকে বিশ্বাস করতে পেরেছে। আমার জীবনের সাথে ঘটে যাওয়া 1988 সনের ঘটনাটা, যে ভৌতিক ঘটনাটা, সেটা আমি এখন তুলে ধরব। আমি তখন ক্লাস 9 পড়ি। আমি আমার নানার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। আমার নানার বাড়িটা হলো মানিকগঞ্জ জেলায় সিঙ্গের থানায় চান্দর ইউনিয়ন গ্রামে। আসলে সে গ্রামটা একদম সুজলা সুফলা শস্য শ্যামলায় ঘেরা। আমরা গেলে নানার বাড়িতে অনেক খুশি হতাম, এবং এখন তো আমরা অনেক স্টাইল হয়ে গেছি, পায়ে জুতা ছাড়া হাঁটি না, সেখানে একদম মেটুপথ ধরে হাঁটতাম। বিভিন্ন জমিতে চাষাবাদ করত, রাখালদের সাথে গরুর পিছনে থেকে থেকে তাদের সাথে সহযোগিতা করতাম, কিন্তু এখনকার জামানায় পোলাপান্ডা সেই কথাগুলি শুনে না। যাই হোক, তা আমি আমার নানার বাড়ির যে রাখালটা ছিল, আমার নানা এবং মামা সবাই বলে দিত, তাকে কিন্তু রাখাল বলবে না, ভাই বলবে, নাম ছিল লাল মিয়া। তা আমার আবার মইয়ে চড়া অনেক শখ ছিল, যে আমি সবসময় জমিতে যখন মই দিতেন তখন আমি বলতাম, ভাইয়া আমাকে মইয়ে চড়াইবা। আর অনেক রাতে ঠিক ফজরের নামাজের সময় রাখালরা সাধারণত জমি চাষ করতে যেত, কারণ ওই সময়টা রোদের তাপমাত্রা কম থাকতো, যার জন্য তার ওই ভোরের সময় জমিতে চাষ করতে যেত। বাট আমি ওই লাল মিয়া ভাইয়ের আশায় সবসময় থাকতাম। আমার সাথে যেভাবে ঘটনাটা ঘটলো, ওই দিন ঠিক রাত্র 2:45 সময় এই লাল মিয়া ভাইয়ের কণ্ঠে আমাকে ডাকলেন, মাহবুব চলো আমরা জমিতে যাব, উঠো। একটা ডাকি দিয়েছেন, বাট আমি ওই একটা ডাকেই সাড়া দিয়ে আমি আমার ওই প্যান্টটা নিয়ে জামাটা নিয়ে বের হয়ে গেলাম। কিন্তু আমি যখনই হাঁটতেছিলাম, সামনের দিকে যাচ্ছিলাম, লাল মিয়া ভাইয়ের দূরত্বটা আমার থেকে অনেক বেশি, বাট বোঝা যাচ্ছে যে একজন মানুষ আমার আগে চলে যাচ্ছে, বাট সে লাল মিয়া ভাই কিনা সেটা আমি নির্ধারণ করতে পারতেছি না। অনেক দূরে যাচ্ছি আর আমি বলতেছিলাম ফিসফিস করে, যে ভাইয়া তুমি তো অনেক দূরে যাচ্ছ, তোমার গরুও দেখছি না, জোয়ালও দেখছি না, ময়ও দেখছি না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু সে আমার কথায় কোনো সাড়া দিচ্ছে না। আমি তার পিছনে পিছনে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। একটা সময় আমি আরো জুড়ে বলতেছিলাম, যে ভাইয়া তুমি তো আমার সাথে কোনো কথা বলো না, আমাকে যে জমিতে নিয়ে যাচ্ছ তুমি, আমি যে তোমার ময়ে চড়ব, তোমার গরুও দেখছি না, জোয়ালও দেখছি না, লাঙ্গলও দেখছি না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? একটা পর্যায়ে একটা বিকট শব্দ হলো, আমাকে বলল যে কোনো কথা বলবে না, তুমি আমার সাথে আসো। এই শব্দটা আসার পরেই কেমন যেন একটা অন্ধকার হয়ে গেল। তখন আমি রাস্তাটা একদম দেখতে পারতেছিলাম না, চতুর্দিক অন্ধকার, এখনো আমার গায়ের লোমগুলি শিহরে উঠে। হঠাৎ করেই চতুর্দিক থেকে আমাকে ওরা চারজন আক্রমণ করে ফেলো, যে মারবে, এই রকম ভাবে আক্রমণ করলো। আমি বুঝে ওঠার আগেই তারা চারজন আমাকে ধরে ফেললো, কিন্তু যখন আমাকে ধরলো তাদের হাতের স্পর্শটা এমনই আইস কুল, মনে হলো যেন বরফ আমার গায়ে দিয়ে রাখছে, আমি আর কথা বলতে পারতেছিলাম না। তখন তারা আমাকে নিয়ে যাচ্ছে একটি অচেনা অপরিচিত জায়গায়। আমি বুঝতেই পারতেছিলাম না যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর আমি যতই চিল্লানোর চেষ্টা করতেছিলাম, লোকজনের সহযোগিতা চাচ্ছিলাম, কিন্তু তখন আমি পাচ্ছিলাম না। তখন আমি একটা পর্যায়ে অজ্ঞান হয়ে গেছি, আমাকে নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে। জাস্ট আমাকে এই মোহাম্মদপুর নামে একটা জায়গা আছে ঢাকাতে, ঠিক এই মোহাম্মদপুর জায়গার বছিলা এলাকাতে আমার একটা জায়গায় এনে এরা আমাকে ফেলে দেয়। যখন ফজরের নামাজের আজান হচ্ছিল, লোকজন এদিকে ছুটাছুটি করে মসজিদে যাচ্ছিল মুসল্লিরা, তখনই হয়তো একজন মুসল্লি আমাকে দেখতেছিল যে ওখানে একটা মানুষ পড়ে আছে। তখন কয়েকজন মুসল্লি ওই নামাজের শেষে, ফজরের নামাজের শেষে এসে আমাকে জিজ্ঞেস করলো, বাট আমি তখন কথা বলতে পারতেছিলাম না, আমি অজ্ঞান হয়েছিলাম। তখন তারা আমাকে ধরাধরি করে একটা মসজিদের কাছে নিয়ে যায়। তখন আমাকে পানি ঢেলে তারা আমাকে সুস্থ করে এবং হসপিটালে নিয়ে যায়, ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্টের সময় যখন আমি পুরোপুরি সুস্থ, তখন আমি আমার বাড়ির বাসার অ্যাড্রেসটা বলি এবং আমাকে যেখান থেকে এনেছে আমি আমার সেই মানিকগঞ্জ নানার বাড়ির ঠিকানাটা বলি। তখন তারা আমাকে বলে তুমি এখন কোথায় যাবা, তখন আমি বললাম আমি আমাকে সাবার বাসায় আপনারা আমাকে একটু পৌঁছায় দেন, কারণ আমার বাবা একজন শিক্ষক মানুষ, ওই সময় টেলিফোনের যোগাযোগও ছিল না। ওইদিকে নানাও মামা নানা এরাও সব চিন্তিত যে ভাগনা কোথায় গেল, বাড়িতে নাই বলেও গেল না। আর এদিকে বাবাও চিন্তিত যে ছেলে নানার বাড়িতে বেড়াইতে গেল, তার সাথে কি হইলো বা কোথায় গেল কোনো যোগাযোগ নাই। সকালেই নানার বাড়ির থেকে একটা লোক আমার বাড়িতে পাঠাইছে যে দেখো মাহবুব তার বাসায় গেছে কিনা। আর এদিকে তো আমি হসপিটালেই পড়ে আছি, লোকজন আমাকে সহযোগিতা করতেছে, বাট আমার এখনো গায়ে দাগগুলি আছে। তারা যখন আমাকে আঙ্গুলের লোকগুলি আছে মনে হলো যেন নাইপের মতো আমার গায়ের ভিতরে বিঁধে গেছে এবং সেই স্পটগুলি এখনো আছে দুই সাইডে। আমি এখনো ভয় পাই যে আসলে ভূত বলতে যে একটা জিনিস আছে এবং ভূত যে মানুষকে ক্ষতি করতে চায় সেই জিনিসটা আমি আমার উপলব্ধি করতে পারছি নিজের জীবনে থেকে। তারপরে আমাকে যখন তারা আমার বাসায় পৌঁছে নিয়ে গেলেন, মা তো অনেক কান্নাকাটি করলেন, বাবা স্কুল থেকে আসলেন, তাকে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল। তা আমি তাকে একটাই ঘটনা বলতে পারলাম যে আমি লালমিয়া ভাইয়ের সাথে জমিতে হাল চাষের জন্য ময়ে উঠব বিধায় আমি তার আশায় সবসময় থাকতাম, বাট রাতে আমাকে এইরকম তার ছল ধরেই আমাকে একটা ডাকলেন, একটা ডাকি দিলেন, সেই ডাকে সাড়া দিয়ে আমি চলে গেলাম। তারপরে আমাকে রাস্তায় যখন আমি দেখতে চাইলাম তাকে যে লালমিয়া ভাই তুমি এত দূরে কেন, সে আমার কথা না শুনে আমাকে নিয়ে গেলেন। বাট আমি যখনই জানতে চাইলাম একটা পর্যায়ে তখন আমাকে এমন একটা আওয়াজ দিলেন, সে আওয়াজে আমার চতুর্দিক অন্ধকার বেশি হয়ে গেল, আমি আর কিছু বলতে পারলাম না। তখন আমাকে স্পর্শ করে আমাকে এমন করলো যে অজ্ঞান হয়ে গেল। তখন আমাকে সেই মোহাম্মদপুর বছিলা নামে একটা জায়গায় ফেলে রাখলো, তারপরে মুসল্লিরা এসে আমাকে ধরে উঠালো। তারপরে তাদের সাহায্যে ওই সময় এই রাস্তাঘাটের সিচুয়েশনটা অনেক খারাপ ছিল, এত গাড়ি ছিল না, তারা আমাকে একটা গরুর গাড়িতে করে বলল যে তোমাকে উঠাই দেই যেতে পারবা, টাকা পয়সা আছে? আমি বললাম হ্যাঁ টাকা পয়সা আছে। তখন আমি ওই গরুর গাড়িতে চড়ে আমার সাবারে আমার বাসায় চলে যাই। চলে গেলে তখন আমার দাদি আমার মা আমার যে চাচি আছে তারা তাদের ই অনুযায়ী রেওয়াজ অনুযায়ী আমাকে বলল তোমাকে কি করছে ভূতে দর্শে আশ্রয় নিছে, তে হুজুরকে ডেকে আনলো, হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করলেন, তারপরে পানি পড়া দিলেন, তারপরে আমাকে দুধ দিয়ে তারপরে বড়ই পাতা তারপরে পেয়ারা পাতা এগুলি দিয়ে আমাকে গোসল করালেন, বললেন যে তোমাকে হয়তো ভূতেই করছে, এগুলি দিয়ে গোসল করালে তোমার পবিত্রতা ফিরে আসবে। তারপরে আমাকে কয়েকদিন নিষেধ করলেন যে তুমি এই ঘরে থেকে বের হবা না, হুজুরও বললেন যে তুমি এই ঘরে থেকে কমপক্ষে 15 দিন বাইরে যাবে না। বাট আমি তো হুজুরের কথাটা শুনি না, তখন আমি ক্লাস 9 পড়ি, কারণ আমার সেই ছোট মন তার ঘরের ভিতরে বদ্ধ হয়ে থাকতে চায় না। তা আমি করলাম কি সেই ঘুড়ি নিয়ে আবার জমিতে চলে গেলাম ঘুড়ি উড়াইতে, সেই দুপুর নাই সন্ধ্যা নাই একটা আনটাইমলি অলরেডি যাই, কিন্তু হুজুর আমাকে ওই একটা কবজ দিয়েছিলেন, বলেছিলেন যে এইটার একটা সীমানা আছে, সীমানার বাহিরে গেলে তোমার কিন্তু আবার ক্ষতি হবে। তা আমি ওই জিনিসটাকে অ্যাভয়েড করার কারণে আমার সেকেন্ড টাইম আবার সেই ক্ষতিটা হয়ে গেল। ঠিক আমি ঘুড়ি উড়াইতে ছিলাম, আমার পিছন থেকে কে যেন এসে আমাকে ঘুড়ি যেমন বাতাস উড়ে যায় আমিও সেরকম উড়তেছি, আমি বুঝতে পারতেছি না যে আমার পাটা কিন্তু মাটিতে লেগে নাই, আমি মাটির থেকে উপরে চলে যাচ্ছি। আমি যতই চিল্লাই যত কিছুই করি কোনো কাজ হচ্ছিল না। বাট ওই সময় আমাকে করেছিল আমার হেমাতপুরে একটা জায়গা আছে আমার সাভারের থেকে 4 কিলো দূরে, সেই হেমাতপুরে 4 রাস্তা তেঁতুলঝুড়ে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা বড় বট গাছ আছিল, সেই বট গাছের উপরে আমাকে নিয়ে বসায় রাখছে, কিন্তু আমি কাউকে দেখি না। বাট আমাকে যে ধরে নিয়েছে সেই জিনিসটা আমি অনুভূতি করতে পারি যে কেউ আমাকে ধরেছে পিছন থেকে এবং আমাকে শূন্য করে নিয়ে যাচ্ছে, সেটাও আমি বুঝতে পেরেছি। এবং সেই বট গাছে যে নিয়ে বসায় রাখবে সেটা আমি কল্পনা করতে পারি না, যখন আমাকে ওখানে বসায় দিছে আমি তো বসে আছি ঠিক, কিন্তু আমি যে ওইখান থেকে নেমে আসবো সেই বিষয়টা আমার মাথায় আর খেলতে ছিল না বা কিভাবে আমি নামবো। বাট ওইখানে একটা বল খেলার মাঠ ছিল, তো অনেক পোলাপানে বিকালে আসলে বল খেলতে আসে, একটা বল সেই বট গাছের উপরে চলে গেছে, যখন ওরা ওইটা পারার জন্য চেষ্টা করছে তখন দেখে যে আমি ওইখানে, তখন ওরা বলতেছিল একটা মানুষ দেখা যায় বট গাছের উপরে কি ব্যাপার। তারপরে একজনে আমাকে চিনে ফেললো যে এটা তো ওই শিক্ষকের ছেলে, ওর এখানে কে আনছে, তবে অনেকে জড়াজড়ি হলো, লোকজনের সাথে বলল যে মাস্টারের ছেলেটা কিভাবে এই বটগাছের উপরে আসলো, এই এখানে আসলো কিভাবে, সে তো গাছে চড়তে পারে না, আর এমন একটা ডালের মধ্যে আমাকে বসায় রাখছে যা আসলে ওখানে যে না বসবে সেটা বোঝানো যাবে না। বাট আমি বসেছিলাম যে ওখানে আসলে ওইভাবেই ভূতরই কাহিনী হচ্ছে বিদায় আমাকে ওখানে নিয়ে গেছে, বাট আমি সাধ্য ছিল না আমি একা ওই ডালের ভিতরে বসবো বা ওই মগ ডালের ভিতরে বসে থাকবো। তারপর ওরা সবাই জড়ো হয়ে আমাকে নামানোর চেষ্টা করলো, বাট আমাকে নামানোর পরে যেটা হলো আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেললাম, মানে আমি ঠিক আর কিছু বলতে পারলাম না। পরে ওরা আমাকে আবার সেই পানি দিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করলো, খাইতে পারলাম না। আর এদিকে তো আমার বাসায় সবাই আমরা একসাথে বসে খাই, দুপুরের যে খাবারটা খাবো সেই খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছিল টেবিলে খাবার নিয়ে যে মাহবুব কোথায়, একসাথে আমরা বসে খাবো, আমি আর যাচ্ছি না। যখন মাগরিবের নামাজের সময় হয়েছে ঠিক এই ছেলেরা সেই হেমাদপুর থেকে আমাকে আমার বাসায় নিয়ে গেছে এবং আব্বাকে বলছে আম্মাকে বলছে যে আপনি ছেলে এরকম বটগাছে আর উপরে ছিল, কিভাবে গেছে জানি না, কিন্তু হুজুর যে আমাকে একটা কবজ দিয়েছিলেন মানে তাবিজ, সেই তাবিজটাও কোথায় যেন পড়ে গেছিল। পরে আবার সেই হুজুরকে ডেকে আনলেন বাসায়, আনার পরে প্রথমে উনি বলল যে আপনাকে তো আমি বলেছিলাম যে আপনি 15 দিন কমপক্ষে বাসায় থেকে বের হবেন না আর 15 দিন বাইরে যাবেন না বাড়ির, কারণ উনি আমার বাড়িটা বন্ধ না করে ডাকছিল যাতে আমার কোনো ক্ষতি না হয়। এই ছিল হলো আমার জীবনের নিজের সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা।
দুর্দান্ত একটা ঘটনা শুনছিলাম, আমরা নিশ্চয়ই আরো এরকম ঘটনাগুলো শুনবো। তার আগে বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাণ পটাটা বিস্কিট না চিপস এটা নিয়ে অনেক রকমের কনফিউশন কিন্তু কাজ করে আমাদের মধ্যে। মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয় ক্রিসপিনেস এর কারণে, আবার বাইট দেওয়ার পরে মনে হয় এটা বিস্কিট। যারা এখনো ট্রাই করেন নাই খেয়ে বুঝে নেবেন প্রাণ পটাটা আসলে চিপস না বিস্কিট। আগামী পর্বে যদি আপনি আমার এই ভাইয়ের মতো রেডিওতে আসতে চান, বসতে চান, বলতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো, তাহলে মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS, RBS টা একসাথে লিখবেন, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, স্পেস নিজের লোকেশন টাইপ করবেন, আর একটা স্পেস দিয়ে অবশ্যই আপনার প্রফেশন টাইপ করবেন, মানে পেশাগত ভাবে আপনি কি করেন। হতে পারে আপনি একজন চাকুরিজীবী, হতে পারে আপনি একজন স্টুডেন্ট, হতে পারে আপনি একজন ড্রাইভার, হতে পারেন আপনি একজন হাউস ওয়াইফ। সো আপনি আপনার পেশাটা লিখবেন, তারপর এস এম এস পাঠাবেন আমাদের ঠিকানা 26969 নাম্বারে। অবশ্যই ম্যান্ডেটারি শুরুতে RBS একসাথে টাইপ করতে হবে, RBS স্পেস দিবেন একটা গ্যাপ, আপনার নাম লিখবেন, আরেকটা গ্যাপ দিয়ে আপনি লোকেশন মানে কোথায় থাকেন, মোহাম্মদপুর, মিরপুর, গাজীপুর, সাভার, নরসিংদী, বাড্ডা, গুলশান, যেটা থাকেন সে জায়গাটা লিখলেন, স্পেস দিয়ে প্রফেশনটা টাইপ করলেন, ওই যে বললাম কি করেন আপনি, লিখে এবার পাঠিয়ে দেন আমাদেরকে 26969 নাম্বারে। সো আমাদের টিম মেম্বাররা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করলে আমরা কিন্তু দেখতে পাই কোন নাম্বার থেকে SMS টা আসছে, ওই নাম্বারে আমরা যোগাযোগ করবো ফোনে, অ্যান্ড সেখানে নিশ্চয়ই আপনার সাথে ফোনে প্রথমে যোগাযোগ করে গল্পগুলো ফোনে শোনা হবে, সেটা যদি প্রচারযোগ্য হয় অবশ্যই আপনাকে আগামী পর্বে আমাদের এখানে ইনভাইট করা হবে। সো আমরা ভাই পরের ঘটনাগুলোতে চলে যাই, পরপর আমরা বেশ কিছু ঘটনা শুনবো।
আমি এখন আমার জীবনের সাথে দ্বিতীয় ঘটনাটা তুলে ধরছি FM রেডিও 94.4 এর মাধ্যমে। এটা হলো প্রবাদ জীবনের ঘটনা। 2001 সালে জায়গার নাম ছিল সৌদি আরব আবহাতে, আমি একটা হসপিটালে চাকরি করতাম। চাকরি করার ক্ষেত্রে আমরা একটা সময় দেখা গেত আমাদের ডিউটি যখন বেশি হয়ে যেত তখন আমরা ওই হসপিটালে থাকতাম। আমরা যে সেক্টরটায় থাকতাম সেখানে হলো মৃতদেহগুলি রাখা হতো ওই হসপিটালের ওই অংশটার মধ্যে। আমরা অনেক সময় দেখা গেছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই লাশটা সেখানে রেখে গেছে বা পরিচয় পাচ্ছে না, পাসপোর্ট খুঁজে পাচ্ছে না, তারপরে তার কোনো আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে না, এই সহযোগিতা আমরা সেখানে করতাম। যে হসপিটালটায় ছিলাম সেই হসপিটালটার নাম ছিল আলবাহা সেন্ট্রাল হসপিটাল। তা আমার বিদেশ জীবনের ওইখানে একটা অভিজ্ঞতা, আসলে ভূতের গল্প বা ভূত সম্পর্কে আমরা অনেক শুনতাম, গ্রামে ভূত আছে, জিন আছে, পেতনি আছে, বাট আমি পরোক্ষভাবে নিজের সাথেই ঘটে গেছে যার জন্য আমি আমার অভিজ্ঞতাটা পেয়ে গেছি যে আসলে ভূত বলতে একটা জিনিস আছে, ভূত বলতে মানে খারাপ জিন। তা আমরা একদিন রাতে ঘুমায় আছি, একটা মর্মস অবস্থা রুগীকে আমরা ভর্তি করলাম হসপিটালে, সহযোগিতা করে তাকে বেড দিলাম এবং তাদের আত্মীয় স্বজনকেও দিলাম। রাত্র 1:30 বাজে এসে তার আত্মীয় বলতেছে যে আমাদের রুগীটা নাই, কোথায় গেছে, 4 লোক এসে নিয়ে গেছে। কিরকম লোক ছিল, বলল যে সাদা কাপড় পরা 4 লোক এসে তাকে বেড থেকে তুলে নিয়ে গেছে। আমরা তো অনেক চিন্তায়, কারণ আমরা যখন একটা লোককে হসপিটালে অ্যাডমিট করাই তখন রেজিস্টার্ড করানো হয়, তার পুরোপূর্ণ অ্যাড্রেসটা আমরা লিখে রাখি এবং ওই দায়িত্বটা আমার থাকে এবং প্রশাসন থেকে আমাকে তখন জিজ্ঞেস করে যে আপনার দায়িত্বটা অবহেলা করলেন কেন, সেই লোকটাকে পেলেন না কেন। তা আমরা যে রুমটায় থাকতাম সেই রুমের পাশেই কিন্তু ওই মরদেহগুলি রাখা হতো। কিছুক্ষণ পরে আমরা একটা আওয়াজ পাচ্ছিলাম, যেমন পাটকাঠি বা বাঁশ ভাঙলে যেরকম একটা চটমট আওয়াজ হয় সেরকম আওয়াজ পাচ্ছিলাম যে আসলে কি হচ্ছে। তা আমরা আমাদের রুম থেকে বের হয়ে জানালাটা খুলে দেখলাম যে এরকম আওয়াজ হয় কেন, কিন্তু যা দেখতে পেলাম এখন আমার চোখ বন্ধ করতে হয় যে আমরা যে লোকটাকে হসপিটালের বেডে রেখে আসলাম সেই লোকটাকে ওই যে চারজন লোক তারা তাকে খেত খাচ্ছে আর কি, হাড়গুলি ভেঙ্গে টেঙ্গে খাচ্ছিল। কিন্তু আমরা তো আরো ভয় পেলাম যে এই জীবন্ত লোকটা তাকে কিভাবে এরা খাচ্ছে। আমরা তখন বলতেছিলাম যে এই রুমে আমরা থাকবো না, আমাদের যে মদির ছিল মানে বিগ বস তাদেরকে আমরা টেলিফোন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে কি হইলো সেই টেলিফোনে আমরা লাইন পাচ্ছিলাম না। যতবারই চেষ্টা করতেছিলাম যে আমরা কানেক্টেড করব আমার মদিরের সাথে ততবারই আমার লাইনটা এঙ্গেজ ছিল, কিন্তু আমরা আরো ভয় পাচ্ছিলাম। আমরা চারজন লোক ছিলাম এই কাণ্ড কারখানার, চারজন লোক দেখে আরো ভয় পাচ্ছিলাম। কিন্তু এখানে একটা ঘটনা হলো, চারজনের মধ্যে আমি দেখতেছি ওরা তিনজন দেখে না। আমি যতই ওদেরকে দেখানোর চেষ্টা করি যে ভাই দেখো ওই লোকটাকে কিভাবে খাচ্ছে, তারপরে তার নাড়ি বুড়িগুলি কিভাবে বের করে নিয়ে যাচ্ছে, তার হাড়টা কিভাবে ভাঙছে, তার মাথাটা কিভাবে খুলছে, তোমরা দেখো। কিন্তু ওরা সবসময় বলতেছিল যে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা দেখছি না, তুমি দেখো কেন। তা আমাকে বলতেছিল, আমি যতই ছুরা দোয়া পড়তেছিলাম কিন্তু আমার মুখে থেকে তখন আসতেছিল না, এত ভয় পাচ্ছিলাম। একটা পর্যায়ে আমি যত ওদেরকে বলি একটা পর্যায়ে ওরা বলে যে তুমি থাকো আমরা চলে গেলাম। তখন ওরা তিনজন আমাকে রেখে চলে গেল। আমি উপায়ন্ত না পেয়ে আমি দরজার মধ্যে ছিটকারি লাগিয়ে ভিতরে বসে রইলাম একা একা, কিন্তু একটাই আওয়াজ আসে, সেই যে হাড় ভাঙ্গার আওয়াজ। হাড় ভাঙতে ছিল ওরা খেতে ছিল, সেই আওয়াজটা আমার কানে আসতে ছিল। তখন আমি যতই চেষ্টা করলাম যে আমি চোখ বন্ধ করে থাকবো তাও থাকতে পারলাম না, যখন আমি চাই যে আমি ঘুমাবো তাও আমি ঘুমাইতে পারলাম না। কিন্তু ঠিক ফজরের নামাজের সময় আমাকে সেই বেডের লোকজন এসে আমার দরজায় আবার নক করলেন, বললেন যে স্যার আমাদের লোকটা তো সিটে আছে। তখন যেন আমি আরো হতভম্ব হয়ে গেলাম গা। আমি সচক্ষে দেখলাম সেই লোকটাকে খাচ্ছে আর সেই লোকটা কি করে আবার বেডে চলে আসলো। তখন আমি দৌড়ে তার বেডে গেলাম, দেখলাম আমি যেভাবে সেই লোকটাকে শোয়ায় রাখছিলাম স্যালাইন লাগাই রেখেছিলাম সে অবস্থায় আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে এখান থেকে কেউ নিয়ে গেছিল কিনা, কিন্তু সেও বলে যে না আমাকে তো কেউ নেয় নাই। কিন্তু তখন আমার মনের ভিতরে আরো ভয় আসলো আর আমি বললাম যে এই হসপিটালে আমি আর চাকরি করব না, যে করেই হোক হয় এখান থেকে পালিয়ে যাব আর না হয় মালিককে বলবো যে আমার পাসপোর্ট দিয়ে দাও, আমি এই হসপিটালে চাকরি করব না, যে একটা কাণ্ড কারখানা দেখলাম। তারপরে আমি আমার বিছানায় চলে আসলাম। আসার পরে দিনে যখন সকাল 8টা বাজলো আমি অনেকের সাথে কথা বললাম, হসপিটালে যারা দীর্ঘদিন চাকরি করছে যারা এরকম দেখেছে আমাকে বলছে যে ভাইয়া আসলে এই হসপিটালটায় এই রকম ঘটনা হয়ে থাকে, বাট ভয় পাওয়ার কিছু নাই, আপনি কি ভয় পেয়েছেন। আমি বললাম যে ভাই আমি ভয় পেয়েছি মানে তুমি আমার স্পন্দনটা দেখো যে কত কাঁপতেছে, আমি কি ভয় পাচ্ছি, আমার তো রোগ হয়ে যাবে গা। আমি দেখলাম সচক্ষে সেই লোকটাকে ভূতে খাচ্ছে, হাড্ডিগুলি ভাঙতেছে, আমি এত ভয় পেলাম। আমার সাথে যে আরো তিনজন ছিল তারা ভয়ে গেল গা আমাকে রেখে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমি আবার আমার জীবনের সাথে ঘটে যাওয়া তৃতীয় ঘটনাটা উল্লেখ করব। সেটা ছিল আমি যখন বিদেশ থেকে দেশে ছুটিতে আসি, আমার বাড়িতেই ঘটনাটা ঘটে যায় এবং অনেকেই আমার সেই ঘটনা দেখে ভয় পেয়ে যায়। আমরা আগে সাধারণত কূপের পানি খেতাম, আমাদের বাড়িতে একটা কূপ ছিল যেটা আমরা বালতি দিয়ে রশি বেঁধে পানি টেনে উপরে উঠাতাম আর সেই পানিটাই খেতাম। আমি যখন বিদেশ থেকে ছুটিতে আসি তখন এক সপ্তাহ পর আমার সাথে এই ঘটনাটা ঘটে। আগে সাধারণত টয়লেটগুলো বাড়ির থেকে একটু দূরে ছিল আর এখন তো একদম ঘরের সাথে লাগানো টয়লেট, আর ওই সময় এতটা উন্নত ছিল না। আমার বাড়ির থেকে একটু দূরে টয়লেট, তো এই ঘটিতে করে পানি নিয়ে যেতে হতো টয়লেটে। আমি টয়লেটে যাচ্ছি, আমাদের ওই টয়লেটের কাঠের সিঁড়ি ছিল, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হতো। তারপরে আমি উঠছি, টয়লেট শেষ করে আমি যখন আসতেছিলাম তখন পিছনে থেকে কে যেন আমাকে একটা থাপড় দিলেন, কিন্তু থাপড়টা আমার বাম কানে লাগলেন। লাগার পরে আমার সমস্ত সাউন্ডলেস হয়ে গেলাম, গা কোনো কিছুই আমি শুনতে পারি না, আর আমার হাতে থেকে সেই ঘটিটা পড়ে গেল। ঘটিটা পড়ে যাওয়ার পরে আমিও পড়ে গেলাম। আমি পড়ে যাওয়ার পরে আমাকে যে থাপড় দিলেন তারাই আমাকে ধরে আমাদের যে কূপে থেকে যে আমরা পানি খেতাম সেই কূপের ভিতরে না আমাকে ফেলে দিয়েছে। আর এইদিকে বাসার তো কেউ জানে না যে রাত্রে আমি টয়লেটে গেছি বা টয়লেটে আমার ভূতের সাথে এরকম ঘটনা ঘটে গেছে, কেউ জানে না। বাট আমি আল্লাহ পাকের ইচ্ছা আসলে আমার হায়াত আছে, তাহলে এই যে সারা রাত্র সেই রাত্র 12টা থেকে ভোরে 7টা পর্যন্ত সেই কূপের ভিতরে পানির মধ্যে পড়ে থাকা, সেটা একটা অলিক ক্ষমতা বা অলিক ইচ্ছায় আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে। তখন আমাকে সেই পানির ভিতরে ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে তারা চলে গেছে গা। তারপরে আমি ওই পানির মধ্যেই পড়ে আছি, যখন সকালে লোকজন পানি নিতে আসে, যখন বালতিটা কূপের ভিতরে দিছে তখন পানি না উঠে আমার গায়ের বডির ভিতরে যখন বালতি লাগে তখন ওরা বুঝতে পারছে যে এটার ভিতরে কিছু একটা পড়ে আছে। তখন একটা লোক এরকম মুখি মেরে দেখছে যে একটা মানুষের মতো দেখা যায়, তবে আমাদের কূপে থেকে ওঠার জন্য একটা সিঁড়ি এরকম স্টিল দিয়ে লাগানো ছিল যে আমরা ওই বেয়ে বেয়ে উঠতে পারতাম বা ওইটাকে এক সময় পরিষ্কার করতাম। তখন ওই লোকটা দেখছে, দেখার পরে অনেক চিল্লাচিল্লি করছে যে এই কূপের ভিতরে একটা লোক ফেলে রাখছে, যে লোকটা কে বা কারা কাউ চিনে না। এখন আমার বাসায় যায় যখন বলছে, আমরা আসলে সবসময় একাত্র নাস্তা করি বা নাস্তা খাওয়ার জন্য সবসময় একাত্র বসি টেবিলে। এখন মা বলতেছে, মাহবুব এখনো ঘুমে থেকে ওঠে নাই, 7টা বাজে যে নামাজ পড়ে ফজরের, আজকে এখন 7টা বাজে কেন এখন উঠে না। এখন খোঁজাখুঁজি করে দেখে যে আমি বেটে নাই। এখন আরেক ভাইকে জিজ্ঞেস করছে আমার, এই বিল্লাল মাহবুব রে দেখছস? কই কি না, মিয়া ভাইকে তো দেখি নাই। তখন ওরা বলে যে এই কূপের ভিতরে একটা লোক পড়ে আছে, দেখেন তো আপনারা কেউ চিনেননি। পরে আমার মেজু ভাইটা ফরহাদ উই করছে কি ওই কূপের ভিতরে নামছে, নাইমা দেখে যে আমি। তখন তুই অনেক চিল্লাচিল্লি চিল্লাচিল্লি করার পরে ওই আমাকে কাঁধে করে পরে কূপে থেকে তুলে তারপরে মাথায় নিয়ে আমাকে ঝাঁকি মারছে, আমার মুখের ভিতরে পেটের ভিতরে যত পানি ছিল সব পানিগুলি ফেলে দিয়েছে, এবং একটা পর্যায়ে আমার শ্বাস প্রশ্বাস ফিরে আসছে। তারপরে সে আবার একজন মাদ্রাসার হুজুরকে নিয়ে আসছে যে আমার ভাইটাকে এরকম ইন্দারের ভিতরে ফেলে রাখছিল, কিভাবে কি হয়েছে জানি না। পরে উনি অনেক ওনার কোরআনের যত আয়াত দিয়ে আমাকে ফু দিয়েছে, ফু দেওয়ার পরে একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছিল। তখন আমি তাকে বর্ণনা দিলাম যে আমি রাত্র 12:30টার সময় আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, সে ওয়াশরুমে যাওয়ার সময় ওয়াশরুম শেষ করে যখন আমি আমার সিঁড়ি দিয়ে বেয়ে নামছিলাম তখন পিছন থেকে কে যেন আমাকে থাপড় দেয়। তখন হুজুর আমাকে বলে, দেখেন আপনাকে থাপড় দেওয়ার কারণ হলো ওনার চলার রাস্তাটা ভূত যে রাস্তায় যাচ্ছিল যেভাবে যাচ্ছিল আপনার জন্য বাধা সৃষ্টি হয়েছে, যার জন্য আপনাকে থাপড় দিছে। থাপড় দেওয়ার পর আপনার ভাগ্য ভালো, সে কিন্তু আপনাকে মেরে ফেলতে পারত, কিন্তু আপনাকে সাজা দেওয়ার জন্য আপনাকে ওই কূপের ভিতরে ফেলে দিয়েছে। তখন ওই সবাইকে বলল যে আমাদের এই বাড়িটা আপনি একটু বন্ধন করে দিয়ে যান, যাতে এই খারাপ ভূতগুলি বা জিনগুলি আমাদের বাড়িতে না আসতে পারে। কিন্তু মাওলানা সাহেব তখন আমাকে বললেন যে না, আমার পক্ষে এটা সম্ভব না, কারণ এরা অনেক শক্তি। বাট আমি যদি আজকে আপনাদের বাড়িটা বন্ধ করে রাখি তাহলে পরবর্তীতে আমার ফ্যামিলির ক্ষতি হবে। এই হলো আমার তৃতীয় ঘটনা আমার জীবনের সাথে ঘটে যাওয়া। আমি চতুর্থ ঘটনাটা আবার তুলে ধরছি, আপনারা যে যেখান থেকে শুনছেন শ্রোতারা, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগতেছে দেশ এবং প্রবাসে, এবং আমি আশা করব তোমরাও এই 94.4 এসে তোমাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা অথবা তোমার দাদি মা বাবা নানা নানি যারই কাছ থেকে শুনেছ ভূতুরি গল্প এসে তোমরা সশরীরে এবং হরসিটে বসে বলতে পারো, এই প্রত্যাশায় রাখি। যাই হোক, আমার চতুর্থ ঘটনাটা হলো আমি যখন ছুটি শেষ করে 3 মাস ছুটি শেষ করে আমি আবার সৌদি আরব জেদ্দাতে চলে যাই। জেদ্দার জায়গাটার নাম হলো আল জুবাইল। তো আমি আর সেই আগের ক্যাম্পে গেলাম না, আমি আলজুবাইল চলে গেলাম। আমার ক্যাম্পটা হলো 14 নম্বর, সেখানে প্রায় 8,000 লোক আমরা ওখানে বসবাস করতাম এবং আরামকো কোম্পানিতে আমরা চাকরি করতাম, সেই কোম্পানির সুপারভাইজার ছিলাম আমি। তা আরামকো কোম্পানির আমাদের শিফটি বাই শিফটি ডিউটি হতো। আসলে সৌদি আরবটা হলো এমন একটা দেশ যে মরুভূমি আর মরুভূমি, গরমের দিনে প্রচুর গরম, ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা। এমনও লোককে দেখেছি যে গরমের দিনে তার এই চামড়াগুলো গরমে এবং তাপমাত্রার অতিরিক্তর কারণে চামড়াগুলি সব উঠে যেত, যেমন আগুনে পুড়ে যায় সেই রকম পুড়ে যেত। তা আমরা একটা ক্যান্টিনে খেতে যেতাম, আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের খাবার ছিল এবং একটা টাইম শিডিউল ছিল যে সন্ধ্যার সময় খাবার ছিল 7টায়, সকালের খাবার ছিল হলো ফজরের নামাজ পড়ে, আর রাতের খাবার ছিল হলো রাত্র 10টায়। তা আমরা এভাবেই নিয়ম মাফিক খেতে যেতাম। আর খেতে গেলে আমরা যারা বাঙালি আছি তাদেরকে, পাশাপাশি যারা আছে তাদেরকে ডেকে নিয়ে যেতাম। কিন্তু এই মরুভূমিতেও যে ভূত এবং জিন বসবাস করে সেটা আসলে আমরা বুঝতে পারতাম না, যে আসলে এটা তো মরুভূমির দেশ, এখানে পাক পবিত্র দেশ, এখানে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই সৌদি আরবে। এখন এই ভূত আমাদের যে পিছু নিয়েছে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের পিছু নিয়েছে। তা আমাদের অনেকদিন ধরেই সে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। আমরা যে রুমটা ঘুমাই সেই রুমটায় মাঝে মাঝে ঢিল মারে, অনেক রাতে, যখন রাত্র বাজে 3টা পৌনে 3টা, এই সময়টার ভিতরে ওই আমাদের গ্লাসের মধ্যে বিকটভাবে ঢিল মারে। আমরা অনেক ভয় পাই বা আমরা বুঝি যে হয়তো কেউ দুষ্টামি করে, কিন্তু যখন আমরা গেট খুলে যাই তখন কিন্তু সেই ভূতটা বা কোনো লোক আমরা দেখতে পাই না। তারপর আবার আমরা শুয়ে পড়ি। একদিন আমি ঠিক মাগরিবের নামাজ পড়ে মসজিদে থেকে আমি যখন আমার রুমের দিকে আসতেছিলাম, ওই সময় আমাকে সে অ্যাটাক করে। অ্যাটাক করেই বলে পিছনে থেকে একটা আওয়াজই হয়েছে যে তোমরা যে রুমটায় থাকো ওই আশেপাশে আমরা থাকি, তোমরা নামাজ পড়ো, আমাদের অনেক ডিস্টার্ব হয়, তোমরা ওই রুমটা ছেড়ে দাও। এই বলে আমাকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আমি ওই দিনকে ছিলাম একা। প্রতিদিন আমরা সাধারণত আমাদের কলিগকে নিয়ে মসজিদে যাই এবং একসাথে আসি, কিন্তু ওই দিনকে দুর্ভাগ্যক্রমে আমি একা একাই চলে গেছি, একাই নামাজ পড়ে চলে আসছি। যখন আসতেছিলাম তখন আমাকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আমি আর কোনো কথা বলতে পারি না। কথা না বলার পরে আমাকে আমাদের ওই ক্যাম্পের ভিতরে একটা ওয়্যার হাউস আছে, ঠিক আমার রুমের কাছ থেকে প্রায় 7 কিলো দূরে, ওই ওয়্যার হাউসের পিছনে একটা লেক আছে, পানি জমে থাকে, পানি ঠিক লেকের ওইখানে নিয়ে আমার বডির অর্ধেকটা রেখে রেখেছে লেকের পানিতে আর মাথাটা রেখে দিছে আমার একদম পানির উপরে। কিন্তু যখন এশার নামাজ হইল, সময় হয়ে গেল, আমার কলিগরা যখন আসলো তখন আমাকে রুমে দেখলো না, মসজিদে দেখলো না। তখন ওরা খোঁজাখুঁজি করতেছিল যে আমি হয়তো পার্ট টাইম জব করতে গেলাম কিনা, বাট ওরা জানে যে আমি পার্ট টাইম জব করি না। তারপরও ওরা অনেক খোঁজাখুঁজি করলো, খাবারের সময় আমাকে খুঁজলো, পেল না। আমি তো ওখানে পড়ে আছি, আমি ওখানে 3 দিন পড়েছিলাম, কিন্তু এটাও আল্লাহ পাকের ইচ্ছা যে 3 দিন একটা মানুষ এই অতিরিক্ত তাপমাত্রা না খেয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, এটাও একটা কুদরতি। তা আমি ওখানে পড়ে রয়েছি। ঠিক 3 দিন পরে কোনো এক লোক ক্যাম্পের ওই লেকটা পরিষ্কার করতে যাচ্ছিল, তখন দেখছে যে একজন লোক ওখানে পড়ে আছে। কিন্তু বিদেশের অনেকগুলো নিয়ম নীতি আছে, যেমন একটা লোক অসুস্থ হলে পুলিশ ছাড়া ধরতে পারবে না, যদি মৃত্যু ডেড বডি থাকে তাকেও পুলিশ ছাড়া ধরতে পারবে না, আবার একই রুমে ঘুমাচ্ছে সে যদি কোনো অসুবিধা হয় তাও পুলিশকে খবর দিয়ে আনার পরে তার ব্যবস্থা নিতে হবে। এখন ওই লোকটা আমাকে দেখে দৌড়ে চলে গেছে ক্যাম্পে। ক্যাম্পে যে ক্যাম্পের যে ইনচার্জ আছে ইন্ডিয়ান, তাকে বলছে যে স্যার ওইখানে একটা লোক হয়তো মরে আছে অথবা তাজা আছে, আমি জানি না, বাট একটা লোক পড়ে আছে। এই ক্যাম্পের ইনচার্জ আমার রুমে যে 3 দিন আমাকে খুঁজছে, যেহেতু আমি ডিউটিতে যাই না, কোম্পানির একটা রুল আছে প্রতিদিন আমরা একটা কার্ড পাঞ্চ করি এবং সেই কার্ডও পাঞ্চ করি না, আমি ডিউটিতেও যাই না, তাহলে আমি তো স্যালারিটা পাবো না। তারপরে ওই ক্যাম্পের ইনচার্জটা আসছে, আইসা দেখে যে এই লোকটা, তখন আমাকে দেখে বলে যে উনি তো এক নাম্বার বিল্ডিং এর এক নাম্বার রুমে থাকে লোকটা, ওই তো সুপারভাইজার আমাদের লাইনে। তারপরে আমাকে ধরে তারা আমাকে সেই জুবাইল শহরে একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা আমাকে অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করে, পালস চেক করে, তারপরে আমার সবই ঠিক থাকে বাট আমি কথা বলতে পারি না। ওইখানে তিন দিন কথা বলা ছাড়া, হসপিটালে তিন দিন কথা বলা ছাড়া, তারপরে ডাক্তাররা একটা বুট বসলো। আল্লাহর ইচ্ছায় চার দিনের দিন হঠাৎ করেই আমি বলতেছিলাম যে আমি হসপিটালে কেন, তখন নার্সরা আমাকে বলেছিল আপনাকে তো আরো তিন দিন আগে আপনাকে এখানে ভর্তি করছে, আপনার কি হয়েছিল? আমি বলি আমি তো বলতে পারি না আমি কি যে হয়েছিল, বাট আমি জানি যে আমি এশার নামাজ পড়তে গিয়েছিলাম। এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরতে ছিলাম, পিছনে থেকে কে জানে আমাকে ধরে নিয়ে গেছে, আর একটা আওয়াজ হচ্ছিল যে আমরা যে রুমটায় থাকি সেই রুমটার আশেপাশে যে ভূত আছে, মানে জিন আছে, খারাপ জিন বলি আমরা, ভূত বলি, এরা থাকে, আমাদের ওই রুমটা ছেড়ে দিতে বলছিল। এটা আমি বলতে পারবো, তারপরে আমি আর বলতে পারবো না। তারপরে আমার ওই ক্যাম্প ইনচার্জ এসে বলল যে মাহবুব তুমি তিন দিন ওখানে কিভাবে রইলে, তোমার বডিটা তো কিছু অংশ পানিতে কিছু অংশ টানে। আমি বলি আসলে বস আমি বলতে পারবো না, আল্লাহ পাক ভালো জানে। তারপরে আমি ওনাকে বললাম যে বস আপনারা আমাকে কি এই রুমটা চেঞ্জ করে দিতে পারেন? তা উনি বলল কেন? আমি বললাম যে আমরা প্রতিদিন একটা সাফার ফিল করতেছি, ব্যাড সাফার, যেটা হলো আমাদের জানালার গ্লাসের ভিতরে রাত্র সাড়ে তিনটা পৌনে তিনটার সময় কে যেন ঢিল মারে, বের হয়ে কিছু দেখি না। সেই ঘটনাটাকে প্রতিবাদ করার জন্য আমি বের হতাম, কিন্তু হঠাৎ করে তারাই আমাকে এই জিনিসটা করলো যে আমি এশার নামাজ পড়ে আসতেছিলাম, তখন আমাকে পিছন থেকে আক্রমণ করে সেই লেকের পাড়ে আমাকে নিয়ে যায়, তারপরে আমি আর কিছু বলতে পারবো না। এই ছিল আমার চতুর্থ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের দ্বিতীয় অতিথির সাথে, শুনলাম বেশ কিছু অভিজ্ঞতার কথা। আমরা আমাদের আজকের এপিসোডে আরো একজন গেস্টের সাথে কথা বলবো, তার কাছ থেকেও বেশ কিছু অভিজ্ঞতা শুনবো। বাট রাইট নাও একটা ছোট্ট বিরতিতে যাব আমরা। বিরতির পর যখন ব্যাক করব, তখন আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথির কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শোনার চেষ্টা করব। কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ আর উদয়ের সাথে ভূত স্টুডিওতে।
Hello guys, this is Rafsan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রন পকোড়া।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। Hello guys, this is Rafsan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রন পকোড়া।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আজ উদয় রয়েছি আপনার সাথে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটোটা নিয়ে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার সাথে আজকের অনুষ্ঠানের সর্বশেষ যে গেস্ট, তিনিও কিন্তু হাজির হয়ে গেছেন। আজকে আমরা বেশ কিছু ভৌতিক ঘটনা কিন্তু ইতিমধ্যে শুনে ফেলেছি। আপনাদের কাছেও যদি এই ধরনের ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে আর আগামী পর্বে যদি রেডিওতে এসে আপনি বলতে চান সেই সমস্ত অভিজ্ঞতাগুলো, তাহলে কি করবেন? মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন আমাকে 26969 এই নাম্বার। আমি আবারও বলছি, যারা আগামী পর্বে রেডিওতে এসে নিজের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা বলতে চান তারা মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারে। চলুন আমরা এবার আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথির সাথে যুক্ত হই। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আব্দুল্লাহ শাওন।
শাওন, কোথেকে আসছেন?
আমি নতুন বাজার জামিয়া সাইদিয়া কারিয়া মাদ্রাসা থেকে আসছি।
মাদ্রাসায় পড়াশোনা করছেন, কিসে পড়ছেন?
এই বছর হেদাতুনাহু।
ওকে, মাইকের আরো কাছে চলে আসেন, তাহলে জোরে কথা বলতে হবে, সবাই শুনতে পারবে আপনাকে। হ্যাঁ, তো আপনার কাছে অনেকগুলো ঘটনা আছে আমি শুনেছি, আমরা এক এক করে প্রত্যেকটা ঘটনা শুনতে চাই। আপনি আমাদের বন্ধুদের জন্য গল্পগুলো বলতে পারেন, বলেন।
প্রথম ঘটনা এটা হয় আজ থেকে 5 বছর আগে।
আচ্ছা,
তখন আমরা থাকতাম গাজীপুর। তো গাজীপুর থাকাকালীন ঘটনা আব্বুর সাথে ঘটে, আমার আব্বুর সাথে বলতে কি আমার পরিবার সাথে ঘটে। তখন আর্জেন্টিনা ব্রাজিলে খেলা ছিল, তো সবাই আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখতে গেছে। আমার আম্মু তখন ছিল প্রেগনেন্ট, তিনি ঘরে শুয়েছিলেন। তো হঠাৎ আমার আব্বু রুম থেকে বেরিয়ে চলে আসে। চলে আসার পর কিছুক্ষণ পর আমরা ঘর থেকে কিছু চিল্লাপাল আওয়াজ শুনতে পাই আর কি। তো সব বাড়ির সবাই আমাদের ঘরে যায়, যাই দেখে আমার আম্মু কান্না করতেছে। জিজ্ঞাসা করলো কি হয়েছে, বললো যে আমার আব্বু বলে তার পেটে খুব জোরে ক্লান্তি মারছে। তো তখন আমার আব্বু ঘর থেকে বাইরে চলে আসছে, তো তা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ দেখে আমাদের বাড়ির পাশে এক রেন্ডি গাছ ছিল, সেই গাছের নিচে বসে আছে। তো আব্বু সবাই ডাকাডাকি করে ঘরে নিয়ে আসলো। নিয়ে আসার পর জিজ্ঞাসা করলো কি হয়েছে, আব্বু কথা বলে না। কথা না বলার পর তা কিছুক্ষণ পর আব্বু স্বাভাবিক অবস্থায় আসছে। আসার পর বললো কি এই অবস্থা হয়েছে যে আপনি আপনার বিবির পেটে ধাত্রী মারছে। তোমার আব্বু বুঝতে পারে যে কিছু আমার আব্বুর আমার প্রথমে একটা ঘটনা বলা দরকার ছিল যে আমার আব্বুর গায়ে আগে থেকে একটা জিন বড় করতো, জিন নাম ছিল ফুলবানু। তো সেই জিনটা আমার জন্মের আগে থেকে আব্বুর গায়ে আসতো, তবে তার যে পরিবার জিনের পরিবার তারা এই ঘটনা পছন্দ করতো না। তারা মানে এই জিনটা আমার আব্বুর গায়ে যে আসে এটা তার পছন্দ করতো না। তো তখন আব্বু বুঝতে পারছে যে আমার ফুলবানু আব্বুর গায়ে যে জিনটা বড় করতো ফুলবানু তার ভাই হয়তো এই কাজটা করছে। তো আব্বু কি করে, আমার আব্বু একটা জিন হাজির করে শরীরে, জিন হাজির করে তাকে সব ঘটনা বলে যে এই ঘটনা ঘটছে। তো সেই জিন করে কি, তো কিছুক্ষণ চুপ থাকার পর একটা লোহা আনতে বললো, একটা ডিম আনতে বললো, একটা বাটি আনতে বললো। সেটা আনার পর এই লোহাটা ডিমটা সেই বাটির ভিতরে রাখে। রাখার পর কিছুক্ষণ পর সেই লোহাটাকে বলে যে যাও মাটির নিচে পুঁতে দিয়ে আসো। তো আমার বড় ভাই যা মাটির নিচে পুঁতে দিয়ে আসে। তো এরপরে আর কোনো সমস্যা হয় নাই। তো ভাই ঘটনা আবার এখনো শেষ না। তার পাঁচ বছর পর গত বছর এই রমজানের কিছুক্ষণ আগে কিছুদিন আগে আরবার সমস্যা শুরু হয়। কি হয়, তখন আমি মাদ্রাসায় ছিলাম। তো একদিন আমার ভাই কোচিং থেকে রাতে দশটার দিকে আসে বাড়িতে, তোমার আব্বু আম্মু সবাই শুয়ে পড়ে, আমার ভাই খানা খাইতে বসে। তো হঠাৎ ঘরের দিকে একটা বিড়াল খুব চিল্লাপালা করতেছে। চিল্লাপালা করার পর আমার ভাই অনেক বিড়ালটা খুব ধম করে দৌড়ান দিল, বিড়ালটা ঘর থেকে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর দরজার দিক থেকে কি একটা সাদা মানে কোন মানুষের ছবি না, একটা অবয়ব, সাদা অবয়ব কি যে বাড়ি দিয়ে তাকে আসে। তখন ভাই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর আমার ভাই কি করে, আমার আব্বুকে ডাক দেয়, আব্বু দেখো তো দরজায় কি জানে দাঁড়ায় আছে। তো আব্বু ঘুম থেকে উঠে দরজা যায়, যাই দেখো কিছু নাই। তো আমার আব্বু তখন ঘর থেকে ফিরে আসে। ফিরে আসার পর যখন আমাদের ঘরে ঢুকবে এমন সময় আমার আব্বু সেসলি হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমার ভাই কি করে, পাশের ঘরের আমার খালা আছে তাদেরকে, আমার ফুয়া আছে তাদেরকে ডাক দেয় যে আমার আব্বু কি হয়েছে। তো তারা আসে, তারা আসার পর আব্বুর মাথায় পানি ডালে, পানি ডালার পর কিছুক্ষণ পর আব্বু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর আব্বু স্বাভাবিক অবস্থায় নাই। তো আব্বু চুপ করে এক খাটের এক কিনারে বসে, চুপ করে বসে আছে। তো আব্বুকে ডুকরে যদি কি হয়েছে কি হয়েছে, আব্বু কোনো কথার উত্তর দেন। তো কিছুক্ষণ পর আব্বু কান্দতেছে, কান্না করতেছে। তো আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে, তুই কোনো কথার উত্তর দেয় না। তারপর আব্বু বললো তোর কি কাজ ঠিক করছ। তো আম্মু তো বুঝতে পারে না কি ঠিক করলাম না আমরা, কি করলাম। তো বলতে আজ থেকে পাঁচ বছর আগে আমাকে একটা মাটির নিচে আমার পুজো থুয়ে আসছিলি, এ কাজ ঠিক করছিস তোরা। তখন আমার আম্মু বুঝতে পারে যে পাঁচ বছর আগে তো একটা কাহিনী ঘটছিল। তখন আমার আম্মু আমার ফুয়াকে বলে যে এই কাহিনী ঘটছিল এক সময়, তুই ওইটা হয়তো সমস্যা হইতেছে। তো কিছুক্ষণ পর সে বলতেছে যে তোরা আমার ক্ষতি করছস, তো আমি তোদের ক্ষতি করব। পরে আমার ফুয়া বলতেছে দেখেন ভুল তো হয়ে গেছে, ভুল তো মানুষের দ্বারাই হয়, ভুল হয়ে গেছে, তোর মাফ করে দিলে হয় না। সেদিনটা বলে না তোরা আমার ক্ষতি করছস, আমি তোদের ক্ষতি করব। কি করব, তোদের পরিবার থেকে একজন কাউকে নিয়ে যাবো, আমি মেরে ফেলবো তোমার পরিবার থেকে একজন। তোমার আম্মু কান্না করে দে, তার পা ধরে পায়ে পড়েছে, বলে দেখেন মাফ করে দেন, ভুল হয়ে গেছে আমাদের। সে বলে না তোরা আমার ক্ষতি করছস, আমি তোদের ক্ষতি করব। এই কথা বললেই সে চলে যায়, দিনটা চলে যায়। এর কিছুক্ষণ পর ওই যে ফুলবানু সে আবার আমার আব্বুর গায়ে আসে। সে বললো কি হয়েছে, এই কাহিনী করছে, সবাই বললো যে এই কাহিনী করছে। তখন সে ফুলবানু বললো যে আমার ভাই তো মনে হয় সেখান থেকে ছাড়া পায়ে গেছে, এখন তো আপনাদের পরিবার সমস্যা করবে। পরে আব্বু বললো ঠিক আছে দেখি তিন চার দিন পর দেখি কি হয়। তো এদি এর কয়েকদিন পর আমি মাদ্রাসায় ছিলাম। তো সেই মাদ্রাসায় থাকাকালীন আমাদের মাদ্রাসা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পর রাত একটার সময় আমরা ভূত গল্প করতেছিলাম আমার ফ্রেন্ডদের নিয়ে, ভূত গল্প করতেছিলাম। তো রাত একটা থেকে তিনটা বেজে গেছে, এমন সময় আমার একজন বন্ধু আর আমি গল্প করতেছি। এমন সময় আমার উস্তাদের রুম আমাদের থেকে প্রায় 200 ফিট দূরত্বে। তো হঠাৎ পিছনে আমার উস্তাদ দাঁড়িয়ে আছে, তার চেহারা মানে খুব লাল, রাগে আমার দিকে তাকায় আছে, চোখগুলো লাল হয়ে আছে যে আমার মেরে ফেলবে এখনই, এই একটা অবস্থা। তো উস্তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তাই আমি কি করছি আমার চেহারা ঢেকে আমি আমার সিটে যা শুয়ে পড়ছি। তো আমার উস্তাদ আমার দিকে তাকায় রয়েছে, অনেকক্ষণ ধরে তাকায় রয়েছে। তো কিছুক্ষণ পর কি হয়, আমার উস্তাদ দিয়ে মাদ্রাসার ছাদের উপর চলে যায়, মাদ্রাসার আটতলা তো ছাদের উপর চলে যায়। তো আমার মনে একটা সন্দেহ থেকে যায়, কী ভাই এটা কী হলো? তো আমি আমার উস্তাদের রুমে যাই, যা দিয়ে আমার উস্তাদ রুমের শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। তখন চিন্তা করি তাহলে একটু আগে যে লোকটা ছিল তো সে কে, সে ছাদের উপরে যে গেল সে কে? তখন বুঝতে পারলাম। তো এর পরের দিন এই ঘটনাটা আমার আব্বুকে জানাই, আব্বু এই কাহিনী করছে। তো আব্বু কী করে, মাঝে থেকে বাড়ি নিয়ে যায়, বাড়ি চলে আস, বাড়ি থাকি। তো যেদিন বাড়ি যাই, এই দিন রাত্রে আর একটা কাহিনী ঘটে। তো রাতে যখন আমি শুয়ে আসি, আমার ভাই আর আমি এক খাটে শুয়ে আসি, তখন রাত্রে প্রায় আড়াইটা বাজে, এমন সময় হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি কল্পনা করছি আমাদের খাটের নিচে কিছু একটা আছে, এরকম অনুভব করতেছি আমি। তো কিছুক্ষণ পর দেখতেছি খাটের নিচ থেকে কি যেন একটা উঠা আমার ভাইয়ের গলা চেপে ধরতেছে। তো আমি খুব চেষ্টা করতে আমার ভাইকে বাঁচানোর খুব চেষ্টা করতেছি, এমন সময় বাম পাতে ক্লাত্তি মারছি ওই জিনিসটাকে। তো এরকম আমি লাভ দিয়ে উঠি, আমার ভাইও লাভ দিয়ে উঠে, কী হয়েছে কী হয়েছে? আমি বললাম না কিছু হয় নাই, পানি পিপাসা ধরছে, পানি খাবো। তো আমার ভাই পানি এনে দেয়, পানি খাই। তারপর আমার খুব ভাবে যাচ্ছে আমি, তারপর আমার ভাইকে ঘটনা বলি। তো আমার ভাই কী করে, আমার আব্বুকে ডাকতে চলে, আব্বু এই কাহিনী করছে কী করা যায়? তো এই এরপরের দিন ফুলবানু, যে বললাম যে আমার আব্বুর গায়ে জিনটা ভর করতো, সেই জিনটা আবার আসছে। তো সে আসার পর এই দুটো ঘটনা বললো, মাদ্রাসা ঘটনা আর বাড়ির ঘটনা বললো যে এই কাহিনী করছে। ফুলবানু তো খুব চিন্তায় আছে, পরে বলতে ঠিক আছে তোমরা এখানে থাকো, আমি দেখি, আমি আর আব্বুর সাথে কথা বলে আসি। তো সেই জিনটা ফুলবানু জিনটা আব্বুর গায়ে থেকে চলে যায়। চলে যাওয়ার প্রায় এক ঘন্টা পর আবার চলে আসে, আসার পর সে কান্না করতেছে। তো বলতেছে আমি বাইরে কথা বলছি, বললো আমার আব্বু বলছে যদি আমি যে এই রোগী মানে আমার আব্বু তার গায়ে যদি না আসে কোনোদিন, তাহলে সে তোমাদের ক্ষতি করবে না, যদি আমি আসি তাহলে তোমাদের ক্ষতি করবে, এখন কী করবো আমি? পরে আমার আম্মু তো কান্না করতেছে, বলতেছে ঠিক আছে এখন কী করা যায়? ফুলবান বলতে ঠিক আছে আমি চলে যাবো। পরে আমি বলছি কি আর জীবনে আসবেন না? না আসলে তো আপনাদের ক্ষতি করবে। তারপর আমার আম্মু কান্না করতেছে, তো জিনটা বিদায় টিদায় নিল, বিদায় নেওয়ার পর এদিনই চলে যায়। এরপর কোনোদিন আর কোনো সমস্যা হয় নাই আমাদের, এরপর থেকে আমাদের পরিবার সুস্থ আছে। এরপর আমি দ্বিতীয় ঘটনা বলতেছি, আমার দ্বিতীয় ঘটনা এটা ঘটে যায় আমার নানার সাথে। তখন আমার আম্মুর বয়স প্রায় 8-9 বছর, অনেক দিন আগের ঘটনা। তো আমাদের দেশের বাড়ি নেত্রকোনা, তো নেত্রকোনা থেকে আমার নানার ভাই তার দূরত্ব প্রায় 1 কিলোমিটার দূরত্বে, এই দীর্ঘ দূরত্ব। তো একদিন আমার সেই নানার ভাই আমাদের বাড়িতে আসে বেড়াইতে, আসার পর আমার আম্মুকে বলে আম্মুকে নিয়ে যাবে, তারা কয়েকদিন রাখবে আর কি, সেখানে ঘুরতে নিয়ে যাবে। তো আম্মু রাজি হয়, আম্মু যায়। তো রাত আটটার দিকে রওনা দেওয়ার পর তখন যাইতে যাইতে মাঝপথে একটা পুকুর পড়ে, তো পুকুরের নাম হলো গিয়া গোলাপজানে পুষ্কুনি। আমাদের গ্রামে খুব ভয়ঙ্কর একটা পুষ্কুনি না পরিচিত, এটা গোলাপজানে পুষ্কুনি। যখন তার কাছে যায় তখন আমার আম্মু বলতেছে আমায়, আমি একটা কানার আওয়াজ শুনতেছি, কানার আওয়াজ কোথা থেকে আসতেছে? আম্মু তো ভয় পাইতেছে। তো তখন আমার সে নানার ভাই সে বলতেছে যে কি হয়েছে, দেখো চাচা আমার কোথা থেকে একটা কানার আওয়াজ আসতেছে। তোমার চাচা তখন শুনতে পারবে না, আমার আম্মু যাকে ভয় না পায় যেন বললো না কিছু না, এটা এমনি বাচ্চা কান্না করতেছে আর কি, এই বলে কথাটা কাটায় দেয়। যখন পুকুরের মাঝে চলে আসে, তখনই দেখতেছে যে পাশের পুকুরের ওই পারে একটা তাল গাছ আছে, তাল গাছের উপর থেকে একটা কান্না, তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো কিছুক্ষণ পর দেখে যে তাল গাছের নিচে একটা পিচ্চি মেয়ে, এবার পিচ্চি মেয়ে বসে আছে, আমার নানার দিকে তাকায় আছে আর কান্না করতেছে। তখন আমার চাচুকে খুব ভয় পেয়ে যায়, তখন চাচু ভয় পেয়ে যায়। আমার আম্মু সে তাকায়, আমার আম্মুকে সে সাহায্য দিতে বলে কিছু না, এটা একটা বাচ্চা মনে হয় পাশের বাড়ি থেকে রাত করে চলে আসছে। তো তখন খুব ভয় ভয়ে তখন তারা বাড়ি চলে যায়। তো 5 দিন পর যখন আমার নানা আমার আম্মুকে নিয়ে আসতে যায়, তখন সেই পুকুরের পাড়েই যখন আসে, তখন রাত 9টার মতো বাজে, তখন সে পুকুর পাড়ে আসে, ঠিক তখন দেখে সামনে একটা, যখন পুকুরের মাঝখানে চলে আসে তখন দেখে সামনে একটা লাশ শুয়ে আছে। কি ভাই এটা কি? তো নানা তো বুঝতে পারে যে কোনো এক সমস্যা আছে জায়গায়। তো নানা বলতেছে হেই আমি তো তোর ক্ষতি করি না, তোমার আসতে ছেড়ে দি। সে কোনো কথা শোনে না। তোমার নানা তখন কি করে, তখন বর্ষাকাল ছিল, তো পাশেই ক্ষেতে ছিল, তো সেখানে লেমে যায়, লুঙ্গি একটু উঠে সেখানে লেমে যায়, লেমে যায় কিছুক্ষণ সামনে আগায়, তখন আবার সেই লাশটা আবার নানার সামনে চলে আসে। তখন নানা ভয় পেয়ে যায়। তখন নানা খুব বুঝাই বলতে দেখ আমি তোর কোনো ক্ষতি করি নাই, আমার একটা মেয়ে, দেখ তুই তাকে এতিম করিস না, ছেড়ে দে আমায়। তো সে কোনো কথা শুনে না। তখন তার আমার নানা কি করে, বিভিন্ন সুরা কালাম পড়ে, আমার নানা কবিরাজ বলতে ভুলে গেছি, আমার নানা কবিরাজ ছিল, বড় কবিরাজ, সেখানে নামকরা কবিরাজ ছিল। তোমার নানা কি করে বিভিন্ন সুরা কালাম পড়ে পড়ে হাতের আঙ্গুল দিয়ে কি করে সেই লাশের সুজি একটা দাগ দিয়ে ওদিকে চলে আসে, ওই পারে চলে আসে। যখন ওই পারে চলে আসে তখন ওই লাশটা দাঁড়ায় যায়, আমার নানা গলা চেপে ধরে। গোড়া চাপা দিলাম বলতে চাই তুই ক আমার ক্ষতির গলি কি হয়েছে, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই তো প্রথমে আমার ক্ষতি করছো, তুমি রাস্তা আটকে ধরছো, এই কারণে তোর ক্ষতিটা করছি। পরে তখন ওনার কি করে, নানা তার হাতটা কোনো মতো ছোড়ায়া তার গুল ধাক দিয়া সেখানে আটকায়া আমার সেখান থেকে চলে আসে। চলে আসার পর বাড়ি চলে আসে, বাড়ি চলে আসার পর তো আমার আম্মুর খুব জ্বর আসে, তো তখন আমার নানা খুব পানি পড়া এসব আম্মুকে দেয়, দেওয়ার পর আম্মু সুস্থ হয়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এরপর ভাই আমার তৃতীয় ঘটনা, এটা ঘটে যায় আমার ফুফুর সাথে। আমার ফুফুর চাহ তো ওনার কি ফুফুর সাথে ঘটে যায়, তো অনেকদিন আগে ঘটনা এটা, প্রায় 2016 দিকে ঘটনা এটা। তো আমার ফুফু কি হয়, আমাদের বাড়িতে বেড়াইতে আসে, বেড়াইতে আসলে প্রায় 4 দিন থাকে। তো সে 4 দিন পর এই দিন রাত্রে, রাত্রের ঘটনা, রাত্রে আমার ফুফু প্রসাব করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর দেশ গ্রামে সাধারণত টয়লেটগুলো থাকে বাড়ির পিছনে, বাড়ির পিছনে থাকে টয়লেট। তো আমার ফুফু তো একা উঠছে, ফুফু চিন্তা কাউকে ডাক দিব, বুঝলো না, ডাক দিয়ে রাখবো বাড়ির সামনে যায় প্রসাব করে চলে আসবো, এই কেউ ঘরতে বাইরে হয়ে যায়। যখন বাড়ির সামনে যায় প্রসাব করতে বসে, তখন প্রায় 200-300 ফিট দূরত্বে এই দুইটা রাজাহাঁস, দুইটা রাজাহাঁস মারামারি করতেছে একসাথে, আরেকজন সাথে মারামারি করতেছে। তো আমার ফুফু এটা দেখে ভয় পেয়ে যায়, কি এত রাত্রে রাজাহাঁস আসলো কোথা থেকে। তো আমার ফুফু কি করে, তখন দৌড়ায় ঘরে চলে আসে। ঘরে চলে আসার পর কিছুক্ষণ বসে থাকে, পরে মনে কৌতূহল, কৌতূহলের বসে কি করে জানলা খুলে দেখি কি হইতেছে। এটা জানলা খুলে, জানলা খোলার পর দেখতেছে প্রায় 1 হাত দূরত্বে দুইটা সাদা কাপড় পরা লোক, একটা গরু, গরুর শরীরে চামড়া নাই, মাথা নাই, গরুটাকে টানে টানে নিয়ে যাইতেছে দুইটা সাদা কাপড় পরা লোক। এত এত কাছ থেকে নিয়ে যাইতেছে যে তাদের যে মাথার কাপড়টা, এই কাপড়টা ফুর মুখের সাথে লাগে। তো ফুফু তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে পরদিন সকালে আমার আব্বু ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে ওঠার পর আমার ফুফুকে দেখে আব্বু চিৎকার মারে। চিৎকার মারার পর তো বাড়ির সবাই একসাথে হলো, কি হলো কি হলো। তখন দেখতেছে যে আমার ফুফু স্বাভাবিক অবস্থায় নাই, তার মুখটা বেঁকে গেছে, মুখটা বেঁকে যাওয়ার পর বেঁকে গেছে, তার চেহারাটা খুব মানে ভয়ঙ্কর হয়ে গেছে, তার চেহারাটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে। তো আমার আব্বু কী করে, তাড়াতাড়ি আমার নানাকে ডাক দিয়ে নিয়ে আসে, নানা তো কবিরাজ ছিল, আগে বুঝলাম কবিরাজ ছিল, তো নানাকে ডাক দিয়ে নিয়ে আসে। তো নানা আসার পর বিভিন্ন সুরাকালাম পরে, সুরাকালাম পর পানি টানে, পানি পরা দেয়, বিভিন্ন সুরাকালাম পর পানি পরা দেয়, ওরা স্বর্ণ 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 বিজানে পানি দেয়। পানি দেওয়ার পর তো এরপরের দিন আবার নানা আসে, আসার পর বলতেছে তোর সাথে কী হয়েছিল, ঘটনা জিজ্ঞাসা করছে। তোমার ফুফু বলতেছে যে যখন রাত্রে এই ঘটনা বলে রাখি, যে রাতে যে গাড়ি নিয়ে করছে এই ঘটনা বলে, তো আমার নানা তখন কি করে একটু বলে যে জিনিসটা কী কোথায় থাকে। আমার নানা যে আশেপাশে সবাইকে চিনে, যারা জিন পাশে আমার নানা সবাইকে চিনে, তোর কে হইতে পারে। তো এই দিন রাত্রে আমার ফুফু স্বপ্ন দেখে যে তোকে আমি এই ঘটনা কাউকে বলতে না করছিলাম, তবু তুই কথা বলে দিয়েছস, তোর তুই বাঁচবি না, তোকে মেরে ফেলাম। তো এরপর দিন সকালে আমার নানাকে ঘটনা বলে, বলার পর এই দিন রাত্রে 8টার দিকে আমার ঘরে তো অনেক মানুষ, যেহেতু এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অনেক মানুষ, তো এই দিন বলে আমার ফুফু শুয়ে রয়েছে, শুয়ে থাকার পর সবাই যাক না, হঠাৎ দেখতেছে দরজা দিয়ে তার চেহারা, হবু তার চেহারার মতো একটা লোক ঘরে দিয়ে প্রবেশ করছে। তো তার দিকে তাকায় আছে, তার পাশে এসে বসছে, বসার পর ফুফু কথা বলতে পারতেছে না, ফুফু কথা বলতে পারতেছে না, খুব চিৎকার চেষ্টা করে কোনো কথা বলতে পারতেছে না। তো তার মাথার কাছে আইসা মাথায় হাত দিয়ে বলতেছে তোকে এই ঘটনা কাউকে বলতে না করেছিলাম, তুই বলে দিছস, তুই কাজ ঠিক করছস। তোমার ফুফু তো কান্না করতেছে, চিৎ করতে পারতেছে না, তো জিনিসটা ওই দিন চলে যায়। চলে যাওয়ার পর তখন ফুফু আমার চিৎকার করা শুরু করছে, সবাই একসাথে করছে, আমার নানা আসছে, ও কী হয়েছে কী হয়েছে বলতে ঘটনা করছে। তো আমার নানা তাকে ঠিক আছে সমস্যা, কিছু সমস্যা হবে না, আমি তো আমি আজকে তোমাদের বাড়িতেই থাকবো, তাহলে কোনো সমস্যা হবে না, তো ঠিক আছে। তো নানা এদিন আমাদের বাড়িতেই থাকে, থাকলে এদিন পরের দিন সকালে উঠে দেখেন ফুফু, আমার আব্বু সবার আগে ঘুম থেকে উঠে, উঠে দেখেন ফুফু কথা বলে না, ফুফু আর কথা বলে না। তখন থেকে ফুফু আর কি আমার ফুফু ইন্তেকাল করে। এইভাবে ছিল আমার তৃতীয় ঘটনা। এরপর ভাই আমার চতুর্থ ঘটনা, এটা ঘটে যায় আমার আম্মু, আমার আম্মু বলতে কি আমার খালার আম্মুর সাথে ঘটে যায়। তো আমার মামা আমেরিকা থেকে আসে আর কি, দীর্ঘ 5 বছর পর আমেরিকা থেকে আসে। তো আমার আম্মু 1 মাস আগে চলে যায়, তো 1 মাস পর আমি আমার খালা দুজন খালা সিলেটে যাই, সিলেট আমার মামা থাকে সিলেটে, তো আমরা সিলেটে যাই। সিলেটে যাওয়ার পর আমরা যে বাসায় থাকি, যে বাসায় আমার আম্মু থাকে সেখানে যাই। তো সেখানে একদিন রাত্রে আমার খালা দেখতেছে যে পাশের ঘর, পাশের ঘর থেকে খুব চিল্লাপাল্লার আওয়াজ, কিন্তু পাশের ঘরে সাধারণত মানে কথা বলতে ভুলে গেছে, পাশের ঘরে কেউ থাকতো না, খালি ছিল, কিন্তু পাশের ঘরে খুব চিল্লাপাল্লার আওয়াজ, মানে ঘরটা পড়া ভেঙে লাগবে এমন একটা অবস্থা। তোমার ফুফু এগুলো অনুভব করতেছে আর কি। তোমার আম্মুকে এই ঘটনা পরদিন সকালে আমার আম্মুকে ঘটনা বলে, তোমার আম্মু বলে হ্যাঁ এটা প্রতিদিন এরকম একটা ঘটনা ঘটে আর কি, আমি দেখতে পাই এরকম একটা ঘটনা ঘটে। তো এদিন রাত্রে কি হয়, আমার খালা আমাদের টয়লেটে সেখানে যায় কথা বলতে, ফোনে তার বাড়িতে কথা বলতে যায়। যাওয়ার পর আম্মুর সাথে যায়, আমার আম্মু যায় ইস্তিনজাখানায়। ইস্তিনজাখানায় যাওয়ার পর আমার আম্মু দেখতেছে কি যে একটা হাত, পুরো হাতটা পুরো পুরো কালো বিচ্ছে একটা হাত, আমার আম্মু ঘোড়া টিপে ধরবে একটা অবস্থা। তোর আম্মু কি করে দৌড়ায় টয়লেটের বাইরে আসে, তোমার খালাও আসে, বলে কি হয়েছে কি হয়েছে। আম্মু দৌড়ায় ঘরে চলে আসে, বলছে কি হয়েছে কি হয়েছে, বলতেছে যে বাথরুম আমার এই ঘটনা করছে। তোমার খালা তো ভয় পাইছে, আমার খালা বলে হ্যাঁ আমি এরকম একটা ভয় পাইছিলাম, কিন্তু তোর বলি নাই, তুই ভয় পাই দেখি আমি তোর বলি নাই। তো এর পরের দিন কি হয়, আমার খালা বলছে না আমি থাকবো না, চলে যাও বাড়িতে, তোমার খালা বাড়ি চলে আসে। তো একটা ঘটনা বলতে ভুলে গেছি, এই সময় কি আমার খালার খুব একটা অসুস্থ হয়ে যায়, খুব বড় একটা অসুস্থ হয়ে যায়, ডায়রিয়া অসুস্থ বলে ডায়রিয়া হয়ে যায় কি আমার খালার। ডায়রিয়া হয়ে যাওয়ার পর আমার খালা বাড়ি চলে আসে, চলে আসার পর বাড়িতে কয়েকদিন থাকে, বাড়িতে ডাক্তার এসে দেখছে অনেক অসুস্থ দিয়ে গেছে, তো কয়েকদিন আমার খালা বাড়িতে থাকতেছে। তো বাড়িতে আসার তৃতীয় দিন কি হয়, আমার বাড়ির খালার বাড়ি সবাই একটু বাইরে কোথায় যায়, আমার খালা বাড়িতে একা, তার একটা ছোট্ট মেয়ে ঘুমায় রয়েছে। তো খালা শুয়ে থাকলে দেখতেছে যে বাড়ির উঠানে কি যেন একটা হাত, সাদা কাপড় পরে কি একটা হাঁটতেছে, আমার খালা দেখতেছে। তো খালা তাকায় রয়েছে তার দিকে, হঠাৎ খালা দেখতেছে কি ওই জিনিসটা পুরো হুবহু খালার চেহারার, এরপর হুবহু খালার চেহারার লোকটা। তো সে কি করলো, ঘর প্রবেশ করলো। ঘর প্রবেশ করার পর আমার যে খালাতো বোন বললাম ছোট ঘুমায় রয়েছে, তার পাশে এসে বসলো। তোমার খালা তখন কোনো কথা বলতে পারতেছে না, আমার খালা তখন কোনো কথা বলতে পারছে না, চিৎকার করতে পারতেছে না, খালা চুপ করে তাদের তাকায় রয়েছে, সেও খালা দিয়ে তাকায় রয়েছে। তো কিছুক্ষণ পর সে কি করে ঘর থেকে বাইরে চলে আসে। চলে আসার পর ঘরের চালের উপর খুব জোরে একটা পাথর ফিকা মারে, পাথর ফিকা মারে। তখন খালা কি করে ফোন দিয়ে, আমার খালার ফোন দিয়ে দেখো ভয় পাইছে, তাতে বাড়ি চলে আসো। তোমার খালো বাড়ি চলে আসে, চলে আসে বলতেছে এই গাইনি করছে, কি করা যায়। তোমার খালো বলো ঠিক আছে দেখতেছি কি হয়েছে। তোমার খালো আমাদের মর্জির ইমাম তার কাছে যায়, যায় বলতেছে আমাদের সাথে এই গাইনি করতেছে কয়েকদিন ধরে, আমার স্ত্রী সিলেট আসার পর আমার স্ত্রীর সাথে খুব মানে খুব খারাপ ঘটনা ঘটে যাচ্ছে আর কি। তো আমার সে মর্জির ইমাম কি করছে, আমার খালাকে তাবিজ দেয়, পানি পড়া দেয়, এসব দিয়া দেয়। দিয়ে দেওয়ার পর আমার খালা তাবিজটা পরে রাখে কয়েকদিন। তো যেহেতু দিনে তাবিজটা পরা ছিল, খালা কোনো ক্ষতি হয় নাই, মানে এরপর কোনোদিন এই জিনিসটা দেখে নাই। কিন্তু একদিন খালা কি করে গোসল করতে গিয়া ওই তাবিজটা খুলে ফেলে, খুলে ফেলার পর সেটা পড়তে মনে নাই। তো খালা রুমে আসে। তো একদিন আমার খালা বাড়ি থেকে নানা বাড়ি বেশি দূরত্ব না, প্রায় 50 ফিট ভিতরে দূরত্ব, এবার বেশি দূরত্ব না, এক কথায় বেশি দূরত্ব না। তো আমার নানার বাড়ি যায়। তো নানা বাড়ি থেকে আসার পথে সাথে আমার খালা তো ভাই আছে একটা, আমার খালার সাথে। তো আসার পথে দেখে যে সেখানে জঙ্গলের মাঝখানে আসতে হবে রাস্তা দিয়ে, জঙ্গলের মাঝখানে ভবি গাছে কি যেন একটা বসে রয়েছে, আর খালার দিকে তাকায় রয়েছে। খালার দিকে তাকায় রইলে কিছুক্ষণ পর খালার বসে আমার খালার তো ভাইয়ের হাতটা ধরছে, খুব টাইট করে হাতটা ধরছে। হাতটা ধরার পর দেখতো জিনিসটা খালার দিকে তাকায় রয়েছে। তাকায় থাকার পর কিছুক্ষণ পর সেই জিনিসটা খুব বিচ্ছেদ একটা হাসি দিল। হাসি দেওয়ার পর খালার সেখানে ভয় পায়, চিৎকে আমার অজ্ঞান হয়ে যায়। তোমার নানা দৌড়ায় আসে, কিছু কিছু দেখে যে খালার শরীর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমার খালার তো ভাই ধারা ধারা কাঁদতেছে, সে তো বুঝে না কিছু ছোট, সে কাঁদতেছে। তোমার খালারে মনে করো আমার নানুই আর নানা ধরে আমার খালার ঘরে নিয়ে আসে, এসে মাথায় পানি দিয়ে, পানি দেওয়ার পর কিছু কি হয়েছে বলে কাহিনী করছে। পর বলে তোকে যে খুঁজে তাবিজ দিয়ে তাবিজটা পড়ছিলি, কয় না কয় তাবিজটা হারাই লাগছে। তোমার নানা কেউ নানা তাবিজ তাবিজ দেয় আমার খালারে। তো আমাদের খালার বাড়িটা পুরোটা বাঁধে দেয় আর কি, এক কথায় বাড়ির চারপাশে লোহা দিয়ে দেয়, চারদিক দিয়ে আজান দিয়ে দেয়, বাড়িটা বাঁধে দেয়। বাইরে বাঁধে দেওয়ার পর আর কি ঘরে ওই বাড়ির ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তো এরপর থেকে আমার খালার সাথে কোনো ঘটনা ঘটে যায় না, এরকম কোনো খারাপ ঘটনা ঘটে যায়। এই ছিল আমার চতুর্থ ঘটনা। এরপর আমার পঞ্চম ঘটনা, এটা ঘটে যায় আমার নিজের সাথে। তো এটা প্রায় আমি তখন ক্লাস ফাইভে পড়ি, স্কুলে পড়তাম ক্লাস ফাইভে। তখন কি হয় আমার মানে খুব ভূতের দিক দিয়ে আমার খুব আগ্রহ ছিল বেশি। তো রাত দিন আমার খালাতো ভাইয়ের সাথে আর মামার সাথে রাত হাঁটাহাঁটি করতাম জিন দেখার জন্য, যদি দেখতে পারি ভূতটু দেখতে পারি এই আশা। তারা আমাকে খুব কাজ করাইতো, বলো যে তো আমি জিন দেখাবো, তো এই কাজটা করি, আমি কাজ করে দিতাম এই আশা। তো একদিন কি হয় আমাদের বাড়ি থেকে আমাদের বাজারটা খুব অনেকটা দূরে, অনেকটা বলতে কি প্রায় 1 কিলোমিটার যেগুলো দূরত্ব বাজার, হাঁটে যাইতে হয়। তো একদিন রাত 11টার দিকে আমার খালাতো ভাই যায় কি একটা প্রয়োজন হয়। তো খালাতো ভাই বলতেছে শাওন চল আমরা সেখানে যাই। আমি বললো না যাবো না। ওর বললো দেখ রাত 11টা বাজে, হইতে পারে কোন জিন দিন দেখতে পারবি, তো আমি তোমার রাজি হয়ে যাই, খালার সাথে খালাতো ভাইয়ের সাথে যাই। তো সেখানে যাই, যাওয়ার সব কোনো সমস্যা হয় নাই। তো যাওয়ার পর সেখানে খালাতো ভাই বাজারের তার কাজটা সারে, তখন সে বাড়ি চলে আসো। তখন বলি ভাই তো এখন তো রাত প্রায় 12টা বাজে গেছে, তো বাড়ি যাই, আমি একটু ঘুরে আসি রাস্তাতে, রাস্তাটা সুন্দর নতুন করছে, একটু ঘুরে আসি। তো হলো তো উল্টে চল, তো আমরা হাঁটতে যাই। হাঁটতে যাওয়ার পর রাস্তায় একটা ব্রিজ পড়ে, ছোট ছোট ব্রিজ, যখন সেই ব্রিজের কাছে যাই, ব্রিজের পাশে একটা রেন্টি গাছ, খুব বড় একটা রেন্টি গাছ আছে। তো সেই রেন্টি গাছ সম্পর্কে অনেক কথা ঘটনা আছে যে খুব ভয়ঙ্কর এটা। তো যখন সেখানে যাই, যাওয়ার পর দেখি যে একটা মাথা ছাড়া, মাথা নাই, এরকম একটা জিনিস, মাথা নাই, যার চোখ দূর, বুকের ভিতর চোখ, মুখটাও তার বুকের ভিতর, এরকম একটা জিনিস বসে আছে, বসে আছে। তখন মানে আমার খারাপ তো ভয় পেয়ে যায়, কিন্তু তখন আমি ভয় কি জিনিসে ভুলে গেছি, মানে আমি খুব ভয় পাইছি না, মানে জিনিসটা কি কি হইলো আমি কিছু বুঝতেছি না, এরকম অবস্থা। কিন্তু খারাপ তো খুব ভয় পেয়ে যায়, ভয় পাইলে কি আমার হাতটা খুব টাইট করে ধরে, ধরলে কি আমার পিছন ফিরে চলে আসতেছে, চলে আসতেছে। খুব দৌড়ায় দৌড়ায় বাজারের ভিতরে আসে, বাজারের ভিতরে আসার পর দেখে যে লোকটা সে কাজ করছিল সেও চলে গেছে বাড়ির পর, বাজার ফাঁকা, বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, পর বাজার ফাঁকা। তখন খারাপ তো খুব ভয় পেয়ে গেছে, এখন বাড়ি যাই কীভাবে। তো আমার খারাপ তো কি করলো, আমার খালাকে ফোন দেয়, বলো যে আমার বুকে পাঠাও, আমি তো ভয় পেয়ে গেছি এই জায়গায়। তোমার খালু আসে, খালু আসার পর সেখানে আমাদের বাজারে আসে, প্রায় এখন একটা বাজে যায় আসতে আসতে। তো একটার পর আমরা সেখানে রওনা দিই, তো একটার পর যখন আসতেছি, আসার পথে একটা কালভার্ট, অর্থাৎ ছোট যে ব্রিজগুলো বলে আমরা আমাদের সেটা কালভার্ট বলে, তো সেখানে আসি। সেইখানে যখন কাছে গাই চলে আসি, তখন দেখছি যে খালবাড়ের নিচ থেকে কি যেন একটা সাদা সাদা কি উঠে আমাদের দিকে আসতেছে। তখন আমার খালু দেখে জিনিসটা ভয় পেয়ে যায়, কিন্তু এত রাত্রে আশেপাশে কেউ তো নাই, এমন কি করা যায়। তো সেই জিনিসটা কি করে, আইসা আমার দিকে তাকায়, এক জায়গায় মানে আমাদের খুব কাছাকাছি চলে আসে, সেখানে দাঁড়ায় যায়, দাঁড়ায় মনে করেন একটু পরে দেখি আরো দুইটা এরকম আসে, আইসা আমাদের রাস্তার মাঝখানে দাঁড়ায়। তো এখন তো আমার খালু ভয় পেয়ে যায়, তখন খালু কি করে আমার দুজনের হাত ধইরা পিছন ফিরে চলে আসতে চায়। যখন পিছন ফিরে চলে আসবো, তখন তো পিছনে একটা দাঁড়ায় আছে এরকম, এখন তো কিছু করে না, খালু খুব ভয় পেয়ে যায়, যখন কি করি। আমার খালু বিভিন্ন সুরা কালাম পড়তেছে, আল্লাহর নাম বলতেছে, আমার খালু আমার খালা তো কি করে তখন জীবন আর ছেড়ে দেয়। কিন্তু আমি ভয় পাইছি না, একটু একটু ভয় পাইছি, কিন্তু ভয় পাইছি না, মানে কি ভয় জিনিসটাকে ভুলে গেছি আমি। তো কিছুক্ষণ পর দেখতেছে যে পাশের প্রায় কিছুক্ষণ দূরত্বে একটা বাড়ি আছে, সেই বাড়ি থেকে কি একটা লাইট জ্বলে বাইরে গেছে। তো আমার খালু তখন সাহস ফিরে পায়, আমার খালু চিৎকার দিয়ে ডাকে থাকে, আমার খালু চেয়ে চিনা পরিচয় ছিল, চিৎকার দিয়ে ডাকে। তো সে কি করে, খালু দিকে আগায় আসে, আগায় দিলে খালু মানে রাস্তা থেকে খেতে নেমে যায়, নেমে দিয়ে তার দিকে দৌড়ে চলে যায়। তো চলে যাওয়ার পর তাকে বলতেছে, ভাই দেখেন এই ঘটনা আমাদের সাথে ঘটতেছে। তো তার সে কি করে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পর বলতেছে কি ভয় পাইছে, আমার খালু বললো হ্যাঁ অনেকটা ভয় পাইছি। তো সে কি করে আমাদের গ্রামে একটা প্রচলন আছে, ভয় পাইলে কাঁচা কলা এটা খাওয়ায়, পরে লোহায় কামড় দেওয়ায়। তোমার খালুকেও লোহায় কামড় দেওয়া করাইলো, আমার খালাতো ভাইকে করাইলো, আমাকে করাইলো। তো আমি তো এত বেশি ভয় পাইনি, আমরা বুঝতে পারিনি জিনিসটা কি, ছোট ছিলাম তো এত বেশি বুঝিনি। তো এরপরের দিন সকালে আমরা সেখান থেকে চলে আসি, এই ছিল আমার পঞ্চম ঘটনা। এরপরে আমার ষষ্ঠ ঘটনা, এটা ঘটে যায়, এটাও আমার আব্বুর সাথে ঘটে যায়। তো কি হয়, আমার আব্বু তখন থাকতো গাজীপুরে থাকতাম আমরা। তো গাজীপুরে থাকাকালীন একদিন রাত্রে আমার আব্বু ঘুম থেকে ওঠার পর যখন ইসে মানে প্রসাব করতে যাবে বাহির, ঘর থেকে বাইর হয় প্রসাব করতে যাওয়ার জন্য যখন যেতে চায়, তখন দেখে আমাদের ঘরের সামনে একটা মেয়ে বসে রয়েছে। তো যখন আমার আব্বু বলতেছে, তুমি কে, কোন ঘর থেকে আসছো, কোন জায়গা থেকে আসছো, সে কোনো কথা বলে না। তো একটু পর সে আমার আব্বুর দিকে তাকায়, আমার আব্বু দিকে তাকায়, একটা সুন্দর করে হাসি দেয়, মানে খুব ভয়ঙ্কর না, এত বেশি ভয়ঙ্কর হাসি দেয়, একটা সুন্দর হাসি দেয়। তো আমার আব্বু বলছে, তুমি কোন জায়গা থেকে আসছো, সে কোথাও কথা না বললা চুপ করে চলে আসে, এখান থেকে চলে আসে, চলে গেলে আমাদের বাড়ি থেকে বাইর হয়ে যায়। তখন আব্বু প্রসাব করার পর যখন আসতে থাকে, তখন আব্বু বলে একটু সিগারেট খেয়ে আসে। তখন আব্বু একটু দূরে যায়, একটা রেন্টি গাছ, তো গাছের তলায় যায়। তো যখন সেই জায়গায় যায়, সেখানে যাওয়ার পর দেখতেছে সেই গাছের উপর কিছু একটা দাঁড়ায়, আমার আব্বুর শরীরে প্রসাব করে দিয়েছে, আব্বু উপরে তাকায় দেখে কি একটা সাদা, আব্বু বুঝতে পারে জিনিসটা অন্য কিছু, এটা মানুষ না, অন্য কিছু। তারা আব্বু কথা না বললা রুমে চলে আসার পর এদিন ঘুমায়। কিন্তু এরপরের দিন আব্বু আর লড়াচড়া করতে পারে না, শুরু লড়াচড়া করতে পারে না, কোনো লড়াচড়া হাত পড়াতে পারে না, কথা উঠে কোনো কথা বলতে পারে না, খালি কান্না করে। তখন আব্বু বলছে, কি ভাইয়ের আমার খালু ছিল, সে বলছে কি হয়েছে, আব্বু কোনো কথা বলে না। তখন আব্বু প্রায় 5 ঘন্টা এরকম থাকে, 5 ঘন্টা পর আমার খালুকে বলে আমার সাথে রাত্রে এই ঘটনা করছে। তোমার খালু বলে, তো রাত্রে একা বাইরে ছিল, আমাকে ডাক দিতা বা ঘর কারো ডাক দিয়ে বাড়ি দিতা। আব্বু বলে, আমি আর অন্য সব বাইরে, কিন্তু এরকম ঘটনা তো আমার সাথে ঘটে না। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তোমাদের পাশে একটা কবিরাজ ছিল, তখন আমার খালু যায় আমার কবিরাজকে ডাক দিয়ে নিয়ে আসে। নিয়ে আসলে আমার কবিরাজ আমার আব্বুকে দেখে, দেখার পর বলতেছে যে এত রাতে বাইরে তোমার উচিত হয়নি। আমরা বলছি ঠিক আছে আর কোনো বাইরে হব। তো ওই কবিরাজ আমার আব্বুকে পানি পরা দেয়, পর পানি পরা দেয়, গোসল করা দেয়, গোসল করার পর আব্বু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর এর পরবর্তী এটা কোনো আর কোনো ঘটনা আমার আব্বুর সাথে ঘটে যায়নি। এই ছিল আমার ষষ্ঠ ঘটনা। এরপর আমার সপ্তম ঘটনা, এটা ঘটে যায় আমার নানার সাথে। সেটা অনেক আগে ঘটনা। আমার নানা যেহেতু কবিরাজ ছিল, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাইতে হইতো, অনেক দূরত্ব দূরে যাইতে হইতো। আমাদের বাড়ি নেত্রকোনা, সেখান থেকে অনেক দূরে দূরে যাইতে হইতো। তখন একদিন আমার নানা অনেক প্রায় পাশের থানা, অনেক দূরত্বে প্রায় 7-8 কিলোমিটার দূরত্বে, সেখানে একদিন দুপুর 2টার দিকে যায়, সেখানে কোনো একটা কাজ পড়ে সেখানে যায়। তো সেখানে তখন সে গাড়ি ঘোড়া গাড়ি চলতো না, তখন নানা ঘোড়া ছিল, সে ঘোড়া করে যায় আমার নানা। তো সেখানে যাওয়ার পর সেখানে থাকতে কাজ সারতে সারতে প্রায় 8টা বাজে যায়, সেখানে বাজে যায় 8টা। তো তখন রাতে 8টার সময় নানা রওনা দেয় সেখানে রওনা দেয়। যখন আমার নানা আমাদের গ্রামে কাছাকাছি চলে আসে, তখন একটা জঙ্গল পড়ে, জঙ্গলের নাম নাগেরবাড়ি জঙ্গল। আমাদের গ্রামে খুব ভয়ঙ্কর জঙ্গল নামে পরিচিত আর কি, নাগেরবাড়ি জঙ্গল। যখন সে জঙ্গলের কাছাকাছি চলে আসে, ঠিক তখনই আমার নানা ঘোড়াটার সামনে আগায় না। কিংবা ঘোড়ার সামনে নানা খুব চেষ্টা করলো ঘোড়াটার সামনে আগানোর জন্য, কিন্তু ঘোড়ার সামনে আগাই না। তারপর খুব টানাটানি করে আর কিছু সামনে আগাইলো। সামনে আসার পর ঘোড়া বসে পড়ে, জায়গায় বসে পড়ছে আর আসেন, সামনে আগাই না। তো নানা কি করলো, অপারগ হইয়া ঘোড়াটাকে সেখানেই বেঁধে আমার নানা হাইটে চলে আসছে। তো যখন নানা আমার হাইটে চলে আসছে, তো রাস্তার কাছে চলে আসে, তখন দেখতেছে যে রাস্তার মানে জঙ্গলের শেষ মাথায় একটা মেয়ে, নতুন বধুর মতো একটা মেয়ে দাঁড়ায় আছে। তো নানা মনে করছে এটা হয়তো বা পাশে বাড়ি একটা নতুন বিয়া করছে, একটা বিয়া করছে, তার বউ ঘরে ঝগড়া করে এখানে চলে আসছে। তো মানা ডাকতেছে তাকে, হে অমুকের বউ, অমুকের বউ, করে ডাকতেছে। মানে সে ওনার দিকে কোনো ভক্ষে করতেছে না, নানার দিকে ফিরতেছে না। যখন নানা তার কাছাকাছি চলে যায়, খুব কাছাকাছি আসে, তখন সেই দিন তার গায়ে আমার নানা হাত দিতে যায়। তখনই সেই দিনটা আমার নানার দিকে ফিরে, মানে ফিরার অবস্থাটা কীরকম ছিল, সেই দিনটা তার শরীর ফিরে না, শুধু ঘাড়টা ফিরায় ঘাড়টা। আর তার চেহারার অবস্থা, নানা বলতে তার চেহারার অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে তার মুখ, আমাদের যে মুখটা, তার মুখ কোনো ফাঁকা নেই, তার মুখটা সম্পূর্ণ মুখের সাথে লাগানো হইনি। আর তার চোখ দুটো বলে এই পরিমাণ ভয়ঙ্কর, চোখ থেকে মনে করো আগুনের গোলা বাড়িয়েছে এরকম একটা অবস্থা। ভয়ঙ্কর দিকে আমার নানার দিকে তাকায় একটা বিচ্ছেপে হাসি দিছে। তো নানা তো কবিরাজ খুব সাহসী ছিল, কিন্তু এত কাছ থেকে এরকম একটা ঘটনা নানা এটা মনে করে বুঝতে পারে নাই। তো নানা সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। তো পড়ে যাওয়ার পর এরপরে ফজর আদান বেশ সময় বাকি ছিল না। তো কিছুক্ষণ পর সে ফজর নামাজের জন্য যখন মুসল্লিরা মসজিদে যাবে চায়, তখন তারা আমার নানাকে দেখে রাস্তার পাশে পুরা রাস্তার পাশে শুয়ে আছে। তো তারা আমার নানার কাছে আসে, নানাকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তারা আমার নানাকে মাথায় পানি দেয়। মাথায় পানি দেওয়ার পর তারা নানা তখন জাগ্রত হয়ে বললো কী হয়েছে ঘটনা। তো আমার নানা বলে এই ঘটনা আমার সাথে ঘটে গেছে। তো ঘটনাটা এখানেও শেষ হইতে পারতো, কিন্তু ওই যে আমার নানা একটা ঘোড়া রেখে আসছিল, পরবর্তীতে সে ঘোড়া কিন্তু আমার নানা কোনো খুঁজে পায় নাই। এর পরবর্তীতে প্রায় 1 মাস পর আমার নানা আমার পাশের বাড়িতে যায়, একটা কাজ ছিল পাশের বাড়িতে যায়। তো যখন সেখান থেকে ফিরে আসে, তখন রাস্তায় দেখে একটা ঘোড়া, তার পা তিনটা, শরীরে কোনো চামড়া নেই, সে আমার নানার দিকে তাকায় আছে। তাকায় মনে করো খুব একটা মায়াবী চেহারা তাকায় আছে নানার দিকে। তো নানা বলতো জিনিসটা কি, তো নানা তাদের কোনো ভক্ষেপ করে না, বুঝতে পারছে এটা কোনো খারাপ জিনিস, তো তার কাছে না যায় ভালো। তো নানা বাড়ি চলে আসে। বাড়ি চলে আসলে এদিন রাত্রে আরও আমাদের গ্রামের 4-5 জন সেই ঘোড়াটাকে দেখে। সে ঘোড়াটাকে দেখার পর সে ঘোড়াটা কি করে, একদিন একটা লোকে মসজিদ থেকে নামাজের পর বাইর হয়, এসে নামাজের পর বাইর হয়, বাইরে চাটা নাস্তা রাস্তা করে, তো আসার পথে সেই ঘোড়াটা দেখতে পাবে তার রাস্তা আটকে দাঁড়িয়েছে। রাস্তা আটকে তারা কোনো ক্ষতি করছে না, রাস্তা সে দাঁড়ায় রয়েছে। তো সে তো ভয় পেয়েছে, সে তো মনে করো সাধারণ মানুষ, সে ভয় পেয়েছে। ভয় পেয়ে সে চিৎকার করে, তো পাশের লোক ধরে আসে আর কি হয়েছে বলে দেখেন একটা ঘোড়া, তিন পা, তার সঙ্গে কোনো চামড়া নেই, তো কই ঘোড়া তো কই দেখেছে না। তো কিছুক্ষণ পর সেই লোকটা দেখেছে সেই ঘোড়াটা একটা জঙ্গলের মাঝখান দিয়ে চলে যেতেছে। তো তারপর থেকে এটা প্রায় আমাদের গ্রামের প্রায় মানুষ ওই ঘোড়াটাকে দেখে। তো আমাদের গ্রামের মানুষ বলে সে যে আমার নানা ঘোড়াটা ওই জঙ্গলে ফেলায় রাখে আসছিল, সেই ঘোড়াটাই নাকি এখন ওই গ্রামের সবার মানুষের সামনে দেখা দেয়। তো গ্রামের মানুষ সেই ঘোড়ার নাম দিয়েছিল টিনটিন ঘোড়া। অনেক মানুষ তো ওই ঘোড়াটাকে দেখছে, তো শুরু ঘোড়াটা কারো ক্ষতি করে না, তো সেই ঘোড়াটার নাম দিয়েছিল টিনটিন ঘোড়া। প্রায় এটা এখনও অনেক মানুষ আমাদের গ্রামে দেখে। এই ছিল আমার সপ্তম ঘটনা।
অনেক ধন্যবাদ এত চমৎকারভাবে একের পর এক ঘটনা আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আবারও যদি কখনো সুযোগ হয় আমরা তোমার কাছ থেকে আরো ঘটনা শুনবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কথা হচ্ছিল আমাদের সর্বশেষ বন্ধুর সাথে। আজকে আমরা তিনজন অতিথিকে পেলাম এবং ভালো লাগছিল আমার যে এখানে ব্যবসায়ী, চাকুরিজীবী, মাদ্রাসার স্টুডেন্ট তিনজন তিন জায়গা থেকে এসেছিলেন এবং তারা তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলে গেলেন। তো সবকিছু মিলিয়ে ভূত স্টুডিওর ব্যাপারে আমার একটা নিজের অবজারভেশন বা নিজের একটা মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক রেডিও স্টেশন এসেছে, অনেক রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে, অনেক রেডিও স্টেশন এখনো চলছে, বাট জাগো এফএম হচ্ছে সেই জায়গাটা যেটা আসলে চেষ্টা করছে আপনাদেরকে শুরু থেকেই এর যাত্রা থেকে সবসময় আপনাদের সাথে একসাথে পথ চলার। অর্থাৎ লিসেনাররা কি চায়, লিসেনার কিভাবে চায়। তো ভূত স্টুডিওটা আমি দেখলাম যে লিসেনাররা আসলে গল্প শুনতে চায়, অ্যান্ড প্রচুর গল্প শুনতে চায়। তো আজকে আমাদের সর্বশেষ যে গেস্ট, আপনারা খেয়াল করে দেখবেন সে কিন্তু অনেকগুলো গল্প শোনা গেছে। তো এটার রিজন হচ্ছে আমিও কিন্তু এখন আর থামাই না কাউকে। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা SMS ফেসবুকে কমেন্ট তো সবসময়তেই পড়ে, এটা নতুন কি? তো তার চেয়ে বেটার আমরা যদি কিছু নতুন অভিজ্ঞতা শুনি, রাতেবেলা যে উদ্দেশ্য নিয়ে ভূত স্টুডিওটা শুনতে বসছে সেটা শুনি তো কেমন হয়। তো লিসনারদের সাথে আমি একটু এই জায়গাটায় একমত যে না, আমার মনে গল্প শোনানো উচিত বেশি বেশি। তো এই জন্য আমি আসলে কম কম ইদানিং ব্রেকও নেই, কম কম মাঝখানে ইন্টারাপ্ট করি। আমার মনে হয় ঠিক আছে উনি গল্প বলছে গল্প বলুক, মাঝে মধ্যে সুযোগ পেলে আমি এসে বন্ধুদেরকে বলে দিব যে কিভাবে আপনি আগের পর মানে নেক্সট পর্বে আসবেন। সো নেক্সট পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS একসাথে লিখবেন, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন আর স্পেস দিয়ে নিজের প্রফেশন টাইপ করবেন, তারপর পাঠিয়ে দিবেন আমাকে 26969 এই নাম্বারটিতে। আপনারা জানেন যে ভূত স্টুডিও শোটা আমরা কিন্তু শুরু করেছি প্রায় 7 বছর চলতেছে জাগো এফএম এ, অনেক দিনের একটা পুরনো শো, তাই না? তো এই শোটা আসলে এখনো অবধি কেন চলছে, কারণ আমাদের লিসেনাররা কি বলে। আমি যদি কয়েকটা কমেন্ট পড়ি, আমি একটু বেছে বেছে কিছু কমেন্ট আলাদা করতেছিলাম ওই যখন আমার লাস্ট স্টোরি টেলার গল্পটা বলছিলেন। যেমন তাদের মধ্যে একজন বন্ধু যার নাম হচ্ছে আব্দুল রহিম, তিনি বলছেন যে ভাই টেনশন হয় যখন মাঝে মধ্যে ভূত স্টুডিও শুরু হতে দেরি হয়, ভাবি যে আজকে হবে কি হবে না। তো চিন্তা করেন একটা রেডিও শো যদি 1-2 মিনিট পরে শুরু হয় তাতে আমাদের বন্ধুদের টেনশন হয়, তার মানে কি এই শোটা তার কতটা ভালোবাসার। আপনি কিন্তু টেনশন তখনই কোনো জিনিস নিয়ে করবে যখন ওইটার প্রতি আপনার ভালোবাসা কাজ করবে। আপনার দেখবেন আপনার একটা প্রিয় মানুষ সে আসলে বাসায় পৌঁছায় না টাইমলে, আপনার প্রচন্ড টেনশন হচ্ছে কারণ মানুষ আপনার খুব প্রিয়। এরপরে দেখেন আরবার লিখেছে আমাদের এমদাদ ভাই, তিনি বলছেন যে একসময় রাত জাগতাম আর হচ্ছে বিভিন্ন রেডিও খালি স্ক্রল করতাম কখন কোনটা শুনবো, কিন্তু কোনোটাই ভালো লাগতো না। এরপর একসময় আটকে গেলাম জাগো এফএম এর ভূত স্টুডিওতে, এখন আর মন কোথাও যেতে চায় না। এর চেয়ে বড় আর বার্তা কি হতে পারে? মানে আপনি একসময় রাতের বেলা শুধু খালি স্ক্রল করতেন এইটা শুনবো না ওইটা শুনবো, এখন একটা জায়গায় আপনি স্থির হয়ে গেছেন যেটা হচ্ছে জাগো এফএম এর ভূত স্টুডিও। সো এটা একটা বিশাল বড় ব্যাপার না আমাদের জন্য, বলেন। মিমি আক্তার লিখতেছে যে বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে, তার কিছুই ভালো লাগতেছিল না, এরকম একটা সময় সে রেডিও টিউন করছে আর জাগো এফএম এর ভূত স্টুডিও শুনতেছে, তার ভালো লাগতেছে। এইটা কিন্তু একটা বড় মেসেজ যে একজন মানুষের মন খারাপ, তার কিছুই ভালো লাগতেছিল না, তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, এই সময় সে ভূত স্টুডিও শুনতে গিয়ে তার মন ভালো হয়ে গেছে। আই হোপ আপনি পরবর্তী এপিসোডে আমাদেরকে জানাবেন যে বয়ফ্রেন্ডের সাথে যে ঝগড়া সেটা আপনার আবার ঠিকঠাক হয়ে গেছে কিনা। আজিজুল ইসলাম লিখছে ভাই আজকের এপিসোডটা আমার কিন্তু খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, আপনার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগলো। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে শেখ মোস্তফা কামাল, ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা শো, আমি আমার পরিবার নিয়ে শুনি, আমার স্ত্রী এবং সন্তান সবাই এই এপিসোডটা পছন্দ করে, আমি ফেসবুক থেকে আপনাদের লাইভটাও দেখি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। দেখেন মানুষ বলে যে ডিজিটালি মানুষ এখন অনেক বেশি মানে এঙ্গেজড ফেসবুক ইউটিউবের থ্রুতে বা বিভিন্ন রকমের OTT প্ল্যাটফর্মে, রেডিও আর কয়জন শুনে? ট্রাস্ট মি, রেডিও লিসেনার আরো বাড়াই দিচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আইসে, কারণ আগে যেই লোক ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে মানে ধরেন মানে আমরা তো আগে এই শো গুলার ফেসবুক বা ইউটিউবে দিতাম না, তো যার কারণে তখন যারা ফেসবুক ইউজার বা ইউটিউবে কানেক্টেড থাকতো তারা আর রেডিও পর্যন্ত আসতো না। এখন আমাদের এই শোগুলো ফেসবুক এবং ইউটিউবে দেখা যায় বলে সেখানে কন্টেন্ট হিসেবে লোকে এই কন্টেন্টগুলো দেখে, এবং না দেখলে এই যে এই ভিউগুলো কোত্থেকে আসে। আপনারা দেখেন আমার এপিসোডগুলো ভূত স্টুডিওর মানে যে ভিউগুলো আসে সেগুলো অনেক মানে ভালো ভালো কন্টেন্টের চাইতেও অনেক বেশি বেশি ভিউ পায়, কেমনে পায়। এটার রিজনটা হচ্ছে যে দিন শেষে মানুষ আসলে গল্প শুনতে চায়, আর গল্প শোনার প্রতি লোভ সবারই আছে। আমরা দেখবেন যে যতই বড় হই না কেন কেউ যখন একটা গল্প বলে তখন কিন্তু শুনতে ইচ্ছা করে। মানে স্টোরি টেলিং ইজ ডিফারেন্ট পার্ট, মানে আমার কাছে মনে হয় এখন কোনো গল্প আপনাকে অনেক বেশি ভয়ঙ্কর অনুভূতি দিবে, কোনো গল্প হয়তো আপনাকে খুব বেশি ভয় দিবে না, বাট তারপরে মনে হবে আচ্ছা ওই সিচুয়েশনে আমি থাকলে কি করতাম, আচ্ছা আমি গ্রামের বাড়িতে গেলে যদি এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে, কিংবা আমি যদি রাতের বেলা যখন বাসায় একা একা ঘুমাই আমার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে, এরকম একটা ভীতি কিন্তু আসে। আর এই অ্যাডভেঞ্চার নিতে মানুষ পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষই আসলে একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, মানে খুব কম সংখ্যক মানুষ আছে যারা আসলে দূর না এগুলো বোরিং ভাবে, বাট অনেক মানুষই আছে যারা, আপনি দেখেন একটা মুভি হরর মুভি, আপনি জানেন যে এটা ডিরেক্টর আছে, এটা অভিনেতা অভিনেত্রী আছে, ক্যামেরা অ্যানিমেশন সবকিছু কাজ করে একটা হরর মুভি বানানো হয়েছে, তারপরেও কিন্তু আপনি হরর মুভিটা দেখেন আবার ভয়ও পান, এটা মানেটা কি? মানে হচ্ছে মানুষ জেনে শুনে ওটা দেখে এবং সে ভয় পাইতে চায়, ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং সেই বয়স সীমাটা কিন্তু ওই টিনেজার না, একজন 40-50 বছর বয়সের লোকও দেখবে যে সে বাসায় বেলা ওই বাসায় হরর মুভি দেখতেছে বসে বসে এবং লাইট টাইট অফ করে বসছে, কেন যেন একটা হরর ফিল আসে। This is Bhoot Studio, এরকম টাইপের একটা শো যেটা আসলে সব বয়সী বাঙালি বন্ধুদেরকে আমরা টাচ করার ট্রাই করছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার বন্ধুদের পাশাপাশি আমার আপনার বয়সী কিংবা আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা আমাদের বাবা মা দাদা দাদু তাদের বয়সী বন্ধুদেরকেও আমরা টার্গেট করি, তাদেরকে টার্গেট করে গল্পগুলো তৈরি করার চেষ্টা করি এবং শোনানোর চেষ্টা করি। গল্প আসলে তৈরি করার কথা যেটা বললাম এটা একেবারে রং, এটা আমার হাতে না, এটা আমাদের লিসনার যারা এখানে আসেন যারা রেজিস্ট্রেশন করেন তারাই আসলে বলেন। এবং আপনি যদি চান আগামী পর্বে আপনি আসবেন আপনার কাছে থাকা ঘটনাগুলো বলতে, তাহলে এখনই মোবাইলের ম্যাসেজ শুনে চলে যান, গিয়ে টাইপ করেন RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে 26969 নাম্বারে। ভূত স্টুডিও নিয়ে আপনার যদি মানে কোনো মতামত থেকে থাকে, ভালো খারাপ যা কিছু, সেটা আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমার একটা পেজ আছে, যারা জাগো FM কিংবা আরজি উদয়ের বন্ধু তারা জানেন, যারা জানেন না তারা হয়তো নতুন, তাদের জন্য বলছি ফেসবুকে গিয়ে আরজি উদয় দিয়ে সার্চ করবেন, দেখবেন একটা পেজ আসবে যেখানে ব্লু টিক মার্ক দেওয়া আছে, হ্যাঁ 2.6 মিলিয়ন এর মতো পিপল এখানে কানেক্টেড আছে। সো আপনি এই পেজটাতে যখন যাবেন তখন এইখানে আপনি দেখবেন যে আমি কানেক্টেড আছি আপনার সাথে, ওখানে মেসেজ অপশনে আপনি গিয়ে মেসেজ পাঠাতে পারেন যেটা সরাসরি আমার কাছে চলে আসবে। এছাড়া আমি বিভিন্ন ভিডিও তৈরি করি, সেই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আপনি। সো এই পেজটা আপনাদের পেজ, বেসিক্যালি এটা জাগো FM লিসনারদের পেজ, তারাই এখানে বেশিরভাগ সময় কানেক্টেড থাকে, তাদের সাজেশন অনুযায়ী পরবর্তী এপিসোডগুলো আমি তৈরি করার চেষ্টা করি। উই হ্যাভ এ পেজ যেটা জাগো FM এর পেজ, www.facebook.com/jagofm, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এই পেজে শুধু ভূত স্টুডিও না, প্রচুর শো এর কন্টেন্ট আপনারা পাবেন এখানে, বিভিন্ন রকমের টিকটক সুপারস্টার, বিভিন্ন রকমের সেলিব্রিটি, বিভিন্ন রকমের লাভ স্টোরি, জীবন ভিত্তিক গল্প, ভালোবাসার গল্প, এই ভৌতিক গল্প, সব রকমের সমন্বয়ে জাগো FM এর পেজটা কানেক্টেড থাকে এবং এভরিডে এখানে নতুন নতুন কন্টেন্ট আসে, এটা দেখতে পারেন। এই পেজটা আপনি লাইক বা কমেন্ট যদি ফলো দিয়ে রাখেন এখানেও আপনি কন্টেন্ট পাবেন, এবং কন্টেন্টগুলো আপনার মানে চলতি পথে অনেক ভালো ভালো সময় আপনাকে দিবে, যেগুলো আপনার কাছে মনে হবে ও একটা নতুন গল্প দেখলাম, নতুন একটা ঘটনা শুনলাম, বাস ভালোই তো লাগলো, এই ফিলটা আপনাকে দিবে আর কি, এটা আমার বিশ্বাস। তো আজকের মতো আমি বিদায় নেই, থার্সডে নাইট, সো এখন বিদায় নিতে হবে, এবং আই হোপ যে আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড এখন অনেকে ঘুমাবেন, অনেকে আবার সেই পর্যন্ত জেগে থাকবেন, সবকিছু মিলে যারা জেগে থাকবেন তাদের জন্য শুভকামনা, আর যারা ঘুমায় পড়বেন তারা টাইমলি সেরিতে উঠে যাবেন, আর নেক্সট পর্বে আবার নতুন কিছু বন্ধুদেরকে নিয়ে আমি হাজির হয়ে যাব। টিল দেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, জাগো FM 94.4 শুনতে থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
Hello guys, this is Rafsan Chorbhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning a twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. Hello guys, this is Rafsan Chorbhai. Ami naki sobkichu review korte parleo ei biscuit ta naki review korte parbo na. Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning a twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.